FM, the night comes alive with Grammophon.
শুনছেন সবসময় রেডিও সুপ্রিট পয়েন্ট ও এফ এম, আমি রাসেল আছি সাথে, এবং আবারও ফিরে এলাম ভূত এফ এম নিয়ে আপনাদের কাছে। দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামোফোন। আপনারা জানেন যে ভূত এফ এম শুরু হয়ে যাওয়া মানেই রক্তহীন হয়ে যাওয়া, এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঈদের ব্যস্ততা তার মাঝখানেও যে আজকে সময় করে আমার শো শুনছেন। এবং এটা আসলে আমার শো বলে ভুল করব, এটা আসলে আপনাদেরই শো, দ্যাটস ওয়াই আর ইউ আর লিসনিং টু ভূত এফ এম, এবং সেজন্য অনেক ধন্যবাদ দেওয়ারও কিছু নাই। এবং আমার মনে হয় যে আমরা বরং ঘটনায় চলে যাই, আমাদের আজকের এই শোটা একটু স্পেশালই হবে। ওই যে বললাম না, ঈদ আসলেই আমরা স্পেশাল কোনো কিছু করার চিন্তা করি। গতবারে করেছিলাম এবং আপনারা অনেক প্রশংসা করেছিলেন, এই বছরও করেছি। কি করেছি সেটা জানার আগে, সেটা বলার আগে আমরা শুনে আসবো যে কিভাবে আমাদের এই শোতে আপনি পার্টিসিপেট করতে পারেন। আপনি মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, এফ ও আর টি ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে, এবং আমাদের ফেসবুক পেজ আপনি ভিজিট করতে পারেন। চলে যান www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutafm.rasel, এই দুটো অ্যাড্রেসে। আচ্ছা, কি করছি এখন সেটা বলি। সেটা হচ্ছে আমরা লাস্ট ঈদে 2010 অর্থাৎ 2010 এর ঘটনা শুনেছিলাম, এবং সেই সময়ের সেরা ঘটনাগুলো আমরা আবারও প্রচার করেছিলাম, এবং আপনারা অনেক 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 প্রশংসা করেছেন ইমেইলের মাধ্যমে, আপনারা অনেক প্রশংসা করেছেন ফেসবুকে। আমি এবারে ঈদে যেটা করেছি সেটা হচ্ছে 2011 এর ঘটনা আমি চেয়েছিলাম যে সব সেরা ঘটনাগুলো আপনাদেরকে শোনাবো। খুঁজতে গিয়ে দেখলাম যে 2011 এর এপ্রিলের মধ্যেই এত সব ঘটনা রয়েছে যে বাকি মাসগুলো তার যাওয়ারই দরকার হয় নাই। তো সেরকমই কিছু ঘটনা আজকে শোনাতে চাই। এবং আমি 2011 আমরা শুরু করেছিলাম, আমাদের শুরুর শোটা ছিল 8 January 2011। ওই দিন সুমন ভাইয়ের বার্থডে ছিল আমার, মানে এখনো পর্যন্ত মনে পড়ে। এবং ওই দিন স্টোরি টেলার হিসেবে এসেছিলেন কাইসার রহমানি। সুমন ভাই ওই দিন আসতে পারেননি। তো কাইসার রহমানি রহনপুরে তার এলাকার সামু পাগলাকে নিয়ে একটা চমৎকার ঘটনা বলেছিল, যে ঘটনাটা আমার বহুদিন পর্যন্ত মনে ছিল। এবং এই ধরনের মানুষ মানে সব এলাকাতেই থাকে, এবং এই ধরনের মানুষের সাথে যারা যাদের মানে কি বলবো, যারা শুনেছেন আগে তারা তো বুঝতেই পারছেন যে সামু পাগলার কোন ঘটনা, এবং যারা শুনবেন আজকে প্রথম তারাও বুঝতে পারবেন যে কিছু কিছু মানুষ থাকে তাদের সাথে খুব ইন্টিমেসি হয়ে যায়, এবং সে সমস্ত মানুষ কোনো একটা সীমাবদ্ধতাকে অতিক্রম করেও বারবার আপনার কাছে ফিরে আসে। সামু পাগলা তেমনই একজন মানুষ। শুনে আসি কাইসার রহমানের সেদিনে সেই ঘটনাটি।
সেটা হচ্ছে যে আমার SSC পরীক্ষার সময় আমার আব্বা মারা যায়। আব্বা মারা যাওয়ার পরে আমি ঢাকায় খালাম্মা খালুর কাছে মানুষ হয়েছি। এই পর্যন্ত আমি খালাম্মা খালু মানে আমার দেখাশোনা করেন।
ওকে,
তো আমি ঢাকায় আসার পর খুব অনেকদিন পরপর বাড়ি যাই। আর স্বাভাবিকভাবে আমি বাড়ি গেলে পড়াশোনা কম করি এবং আড্ডাটা বেশি দিই, এবং আমার বন্ধু বান্ধব প্রচুর, যে কারণে আম্মাও চায় না যে আমি বেশি বাড়ি আসি, মানে আমার জন্য যে ওখানে থাকলেই পড়াশোনা বেশি করবে। তো প্রথমে আমাদের গ্রামটার একটু বর্ণনা দিই যে চাঁপাইনবাবগঞ্জ জেলার লাস্ট স্টেশনটা হচ্ছে রহনপুর স্টেশন, মানে ওটার পরই ইন্ডিয়া, যার ফলে মানে আমাদের রহনপুর গ্রামে অসংখ্য পাগল দেখা যায়। মানে সম্ভবত ট্রেনে উঠে যাই, উঠে যাওয়ার পর ট্রেন আমাদের এখানে তো অনেকক্ষণ থাকে, ট্রেন এক দুই দিন দুই দিন থেকে যায়, যখন দেখে যে চলছে না তখন হয়তো তারা নেমে পড়ে, যার কারণে বিচিত্র রকমের পাগল কিন্তু মানে দু এক মাস পর পরই সেখানে দেখা যায়। তো রহনপুর বড় বাজার যেটা, সেখানে একজন পাগল ছিলেন, ওর নাম হচ্ছে সামু পাগল, আমরা স্থানীয়ভাবে তাকে সামু পাগল বলি। তো সামু পাগল ওর ই হচ্ছে যে পাগলরা সাধারণত একটু অপরিষ্কার হয় এবং মানে চুল অপরিষ্কার হয়, দাড়ি অপরিষ্কার করে না ঠিক মতো, কিন্তু ওটার সে বিপরীত ছিল।
আচ্ছা,
সুদর্শন ছিল চেহারা, মানে ফর্সা, মুখ ভর্তি কালো দাড়ি, আর চুলও অনেক ঘন এবং খুব বড় না, কিন্তু মানে ঘন ঘনত্বের কারণে মনে হতো যে অনেক মানে
অনেক বেশি চুল,
বেশি চুল। এবং আমি যে আমি দেখেছি ওকে, ওনাকে, যে উনি বসত মুনি ঋষিদের মতো, মানে চালচলনে একটা আভিজাত্য ছিল, এবং মানে পাগলরা পাগলামি করত, ও কিন্তু পাগল কিন্তু পাগলামি করতে আমি কখনো দেখি না। ওই রহনপুর বড় বাজার যেটা মানে বাজারে একটা, ওই বড় বাজারে সিলেক্টিভ পাঁচ থেকে ছয়টা দোকানে সে নিয়মিত বসত, আর ওখানেই থাকতো, ওখানেই ঘুমাতো, বাজারের যে ছাউনিগুলো যে দোকানগুলোতে বসে থাকতো। তো বসতো আবার মনের ঋষিরা ধ্যান করে যেভাবে ঠিক ওইভাবে বসতো, আর বিড় 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 নিজে নিজে কি 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 বলতো, আর সিগারেট খেত খুব সবসময় হাতে দেখতাম সিগারেট। ওই নির্দিষ্ট কয়েকজন লোকের কাছে চাইতো কিছু, কেউ দিলে খেত, না দিলে খেত না, এবং উপদ্রব করতো না সে।
ওকে,
এই কারণে তাকে মোটামুটি এখনো আমার মনে হয় যে
সবাই খুব বেশি সমাদর করে বা সবাই তাকে পছন্দই করে বলা যায়।
তো আমি আব্বার মৃত্যুর পর খালু আমাকে ঢাকায় নিয়ে চলে আসে, আমি ঢাকার বিসিএসসি কলেজে ভর্তি হই। একবার প্রায় এক বছর পরে আমি বাড়ি এলাম।
ওকে,
বাড়ি যাওয়ার পরে নাইট মানে নাইট কোচে বাড়ি গেছে, সকালবেলা পৌঁছেছে, রেস্ট রেস্ট নিয়ে বিকেলবেলা বের হয়েছে, বিকেলবেলা বের হয়ে বন্ধুদের সাথে আড্ডা, এবং আমি মানে এখন পর্যন্ত এখনো বাড়ি গেলে আমার প্রচন্ড বক খাই এবং প্রচুর রাত করি, মানে
রাত হয়ে যায়।
তো তখন আড্ডা দিতাম, আমাদের ওখানে একটা সিনেমা হল আছে, মুক্তাশা সিনেমা হল, ওই সিনেমা হলে আমরা প্রত্যেক মানে বন্ধুরা আড্ডা দিই সবাই, এবং রাত হয় অনেক। তো একদিন আড্ডা দিতে দিতে প্রায় এটা হচ্ছে 2000 সালের ঘটনা, 2000 সালের ঘটনা, তখন আমি কলেজে দ্বিতীয় বর্ষে পড়ি।
আচ্ছা,
তো আড্ডা দিলাম অনেকক্ষণ, অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে আমি বাড়ি যাব। রহনপুরের সবচাইতে সুন্দর এবং বড় কবরস্থানটা হচ্ছে খোয়াড় মোড় এলাকায়, খোয়াড় মোড় মানে ওইখানে একসময় খোয়াট ছিল, মানুষজন বসবাস কম ছিল, ওই গবাদি পশু গরু ছাগল যে জেলখানা যেটা,
আচ্ছা,
সেটা খোয়াট, তো ওই জন্য ওই জায়গাটার নামকরণ খোয়াড় মোড়। তো এই খোয়াড় মোড়ে আমাদের নতুন বাড়িটা, ওই বাড়িতে আমরা এখন থাকি। তো ওই সবচেয়ে সুন্দর বড় কবরস্থানটা পরিষ্কার পরিচ্ছন্ন খুব, এবং কবরস্থান সম্বন্ধে আর যা যা থাকে যে খুব ভয়ঙ্কর এটা সেটা, আমাদেরটা সেটা না, আমাদেরটা হচ্ছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব চমৎকার একটা কবরস্থান। ওইখান থেকে আমার বাড়ি যেতে হেঁটে যেতে 5 মিনিট লাগে।
আচ্ছা,
ওইখান দিয়ে যেতে হয়। তো রাত 12:30 একটা প্রায় বেজে গেছে আড্ডা দিতে দিতে, আমি যাচ্ছি, আমি গেলাম কবরস্থানের পাশ দিয়ে। তো সামো আসছে, সে নির্দিষ্ট কয়েকজনকে যে পছন্দ করতো, তো ওর মধ্যে আমি একজন ছিলাম।
আচ্ছা,
তো সামো এসে বলছে যে টাকা দে, আমিও আবার তুই বলতাম ওকে, তুই বলতাম, আসলে বলাটা আসলে ঠিক না, বলতাম কেন জানি, বলছে যে টাকা দেয়। তো আমার তাকে ভালো লাগতো, কারণ সে একটা পাগল, কিন্তু ওই যে মনি ঋষিদের মতো চলাচল, কোনো পাগলামি করে না, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং দীর্ঘদিন থেকে তাকে দেখে আসছে, ছোটবেলা থেকে প্রায় সে প্রায় 20 বছর একই জায়গায় ছিল, যার ফলে একটা মায়া মমতা কাজ করে তার প্রতি। আমি অনেকদিন পরে বাড়ি গেছি, আমি দিলাম টাকা, টাকা দিয়ে পরের দিনও বিকেলবেলা বের হয়েছি, একটা দুইটা পর্যন্ত ঘুমাই, কাজ থাকে না তো বাড়িতে গেলে কোনো। আর আম্মাও বকা ঝোকা তখন একটু কম করে, ভাইয়া একটু বকা ঝোকা করে। তো আবার আড্ডা দিয়েছি, ঘোরাফেরা করেছি। আমার কোনো বন্ধুর বাড়ি মানে খোয়ার মরে না, বিভিন্ন জনের বিভিন্ন জায়গায়।
ওকে,
তো আমি আবার বাড়ি আসছি 12:30, 1টা। আর তখন কবরস্থানটা মানে এখন সেটা বাউন্ডারি দেওয়া হয়েছে এবং পর্যাপ্ত লাইট লাগানো হয়েছে, তখন এটা ছিল না।
ওকে,
এবং ওইখানকার মোড়টাতে অনেক ক্লিনিক হয়েছে এখন, তো ক্লিনিক গুলো ছিল না, একদম ফাঁকা জায়গা ছিল ওটা। আমি আসছি, আস্তে আস্তে কবরস্থানের পাশ দিয়ে আসছি। আবার সামু আসছে, সামু এসে বলছে যে টাকা দে। আমি কিছু মনে করিনি, আমি দিলাম, চাইতে পারে, স্বাভাবিক। বাসায় চলে গেছে, বাড়িতে চলে গেছে। ভাইয়া বকা ঝকা করলো, আম্মারও একটু ঝামেলা হয়, কারণ রাত্রেবেলা আবার আম্মাকে উঠাতে হয়, আমার আম্মা খাওয়া খাবার দেয়।
ওকে,
পরে দুই একদিন আসছি, কোনটা দু একদিন আমি আর দেখি নাই তাকে। তারপরে একদিন আমি আসছি, এসে ঠিক কবরস্থানটার পাশ দিয়ে যাচ্ছি, তখনও 1টা-1:30 বাজে। তো মানে কান্নার আওয়াজ, হু 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 করে কান্নার আওয়াজ। তো আমি চিন্তা করলাম যে এখানে মানে কাঁদছে কে। তো দেখলাম যে সামু, ওই এখন যেখানে গেটটা বানানো হয়েছে ওর পাশে, সে ওই মানে জড়সড় হয়ে বসে কাঁদছে। আমি আবার তার পাশে গেছি, আসলে আমি বলছি যে কি ব্যাপার, কাছে শিকার। তো ও কিছু বললো না, ও কিছু না বলে আমি যেদিক দিয়ে আসছি সেই দিকে চলে গেল, মানে বাজারের দিকে গেল। আমি আবার ওর বিপরীত দিকে আমার বাড়ি, আমি তখন আমি আর কিছু বললাম না, আমি তখন আমার বাড়ির দিকে যাচ্ছি। তো একটা কাঠের মিল আছে আমার বাড়ির সামনে, তো ওটার কিছু দূর আসা মাত্র হঠাৎ দেখি সে আবার আমার সামনে। আমি আবার একটু অবাক হলাম যে কি ব্যাপার, ও চলে গেল, এখন আবার সামনে আসলো। অবাক হয়েছি কিন্তু প্রশ্ন জাগে নাই মনে, কারণ সব বিষয়গুলো আমার কাছে স্বাভাবিক মনে হয়েছে। সে বলছে যে আমার খুব ঠান্ডা লাগছে, আমাকে একটা সাদা চাদর দিতে হবে। তো আমি সাদা চাদর, ঠান্ডা, তখন গরমের সময়। তো আমার মানে এখন যেটা মনে হয়, যেমন একটু আগে যে গল্পটা বলছিলাম যে ওই মহিলার হাসি, তো সামুর চোখ দুইটা মানে কেমন একটা মমতা, মানে সে চাচ্ছে। তো ওই চোখ দুটো আমার খুব মনে পড়ে। তো আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, দিব, যা, ঠিক আছে দিব, বলে আমি বাড়ি চলে গেলাম। তারপরের দিন বিকেলবেলা বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, আমার বন্ধু রাজু, তাজ, এরা সবসময় আড্ডা দিই একসাথে, বসে আড্ডা দিচ্ছি। আড্ডা দেওয়ার সময় বলছি যে আব্দারটার কথা বললাম সামুর, যে সামুর সাথে এরকম দেখা, দুই দিন টাকা দিলাম, এখন আবার ওর নাকি ঠান্ডা লাগছে, সাদা চাদর নেবে। এই কথা বলা মাত্র ওরা হাসতে লাগছে। তো মানে আমি কিছু বুঝে উঠতে পারছি না, প্রচুর প্রচুর প্রচন্ড হাসছে তারা, যে কি ব্যাপার, স্যার হাসছিস কেন? তো ওরা ফাজলামি করতে শুরু করলো আবার, যে কি চাইছে তোর কাছে? আমি বললাম যে চাদর, কত টাকা দিয়েছিস তুই? আমি কত টাকা দিয়েছিলাম মনে নেই আমার, বললাম যে হ্যাঁ দিয়েছি এটা সেটা, ওরা আরো হাসছে। তো আমি যখন সিরিয়াস হলাম যে কি ব্যাপার, মানে ঘটনাটা কি বল, তখন বলছে যে সামু তো প্রায় 7-8 মাস আগে মারা গেছে। তো মানে এই কথা শুনে মানে আমিও বুঝতে পারছি না যে মানে ওরা কি আমার সাথে তাহলে কি ফাজলামি করছে নাকি।
সেটাই, কারণ আপনার সাথে সামুর তার আগে কয়দিন দেখা হয়েছে মোটমাট?
আমার মোট 3 বার,
3 বার দেখা হয়েছে, এবং 2 বার টাকা চেয়েছে, 1 বার চাদর চেয়েছে,
1 বার চাদর চেয়েছে। মাঝখানে শুধু 2 দিন দেখা হয় নাই তার সাথে আমার, মানে 4-5 দিন।
প্রত্যেকবার কি গোরস্থানের সামনে দেখা হয়েছিল?
প্রত্যেকবার গোরস্থানের সামনে,
এবং লাস্টে একবার যে কাছে,
কিন্তু আমি তাকে গোরস্থান থেকে আসতে দেখিনি।
আচ্ছা,
মানে তার আসাটা হয়েছে হঠাৎ, সে কোথা থেকে কোন দিক থেকে আসছে এটা আমার মনে হয়নি, আর মনে হয়নি এই কারণে যে একটা পাগল মানে আসতে পারে আমার কাছে সেটা মনে হয়েছে। তো ওরা যখন বললো যে মানে শামু মারা গেছে, তখন আমি আমার ঘটনাটা মেলাতে পারলাম না, তখন আমি মানে কাউকে বিশ্বাস করাতে পারলাম না যে বিষয়টা আসলে আমার সাথে এই ঘটেছে। তো আমি তাদেরকে সব ঘটনা খুলে বললাম, ওদের মধ্যে হয়তো কেউ বিশ্বাস করলো, কেউ করে নাই। কিন্তু এখন পর্যন্ত আমি যখন মানে যাই বাড়িতে, তো অনেকেই নাকি আমি নিজেও শুনেছি, আমাদের এক কাকা আমাদের পাড়ার, উনিও বলেছেন আমাকে যে শামুকে নাকি মানে ওর ওকে দাফন করা হয়েছে আমাদের ওই আমাদের কবরস্থান মানে রহনপুর কবরস্থানে, খড়মোর কবরস্থানে। তো দেখা যায় নাকি যে শামু ওই কবরের উপরে বসে জিকির করছে।
আচ্ছা,
তো এই ঘটনাটা মানে আমিও চাই যে এটা কেউ যদি ভুল প্রমাণ করে দিতে পারতো আমাকে যে না তুমি ভুল দেখেছো
বা তোমার এই জিনিসগুলো ঘটেনি আসলে,
হ্যাঁ যে আসলে
আপনি অনেক খুশি হতেন,
আমিও অনেক খুশি হতাম। যে আমার ভয় লেগেছে বা আমি খুব ভয় পেয়েছি বা আমার খুব খারাপ লেগেছে তা না, আমার ভালো লেগেছে যে একটা মানুষ দেখা দিয়েছে আমার কাছে, আমার কাছে কিছু চেয়েছে, আমার সেটা মানে ভিতরে ভালো লেগেছে। কিন্তু যখন মানুষ বলে যে না এসব কিছু না, এটা তুমি ভুল দেখেছ, এখন দেখেছি তো আমি,
বুঝবেন আপনি মানে একদম
আপনি কি করে বুঝবেন যে আমি ভুল দেখেছি না ঠিক দেখেছি? দেখেছি তো আমি, এবং আমি দেখেছি আমি শামুকে দেখেছি এবং সে এসেছে। এবং আমিও চাই যদি কেউ এটা প্রমাণ করে দিতে পারে যে না আসলে তুমি দেখোনি, কারণ আমার কাছে তো এখন এটা রহস্য হয়ে আছে যে কেন
আপনি আপনি একদমই বিলিভ করতেন না ব্যাপারগুলো যে এরকম হতে পারে বা এই ধরনের কিছু। সুতরাং এমন না যে মানে একটা জিনিস, একটা জিনিস পরপর তিনবার ঘটেছে আপনার কাছে এবং আপনি জানতেন না যে লোকটা জীবিত না মৃত।
হ্যাঁ আমি জানতাম না, কারণ হচ্ছে যে একটা পাগল বেঁচে আছে না মারা গেছে এটা একটা বন্ধুদের আড্ডার ভিতরে এটা একটা কোনো ইম্পর্টেন্ট বিষয় না। তো যখন আমি শুনলাম যে প্রায় সাত আট মাস আগে শামু মারা গেছে, তখন মানে আমি
ঠান্ডার হয়ে গেছেন যে এটা কিভাবে সম্ভব হলো,
আমি কি বলবো মানে বোঝাতে পারছি না যে এটা কি করে সম্ভব। যদি আসলে প্রত্যেকের জীবনে এরকম একটা করে ঘটনা ঘটতো তাহলে হয়তো বোঝানো যেত যে না ভাই যা দেখেছি মানে এটা বলে বোঝানো যাবে।
পেলাম আবারও ভূতাশ্রম নিয়ে এবং আমরা শুনছিলাম কাসার রহমানের চমৎকার একটা ঘটনা, এবং এরপরে আমরা চলে যাব 2011 15th January অর্থাৎ জানুয়ারি মাসের, সেটা সম্ভবত তৃতীয় সপ্তাহ ছিল, ওই দিন মনে হয় নিউ ইয়ার পড়েছিল, আমাদের শো হয় নাই এইটুকু আমার মনে আছে, এরকম কিছু একটা হয়েছিল 2011। এবং ওই দিন যে 1st January ছিল সেই জানুয়ারিতে আমরা শো করতে পারি নাই, সো অনেক কিছু মনে পড়ছে এখন কথা বলতে গিয়ে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে SMS তো করছেন আপনারা অনেকে, এবং SMS এর বিষয়বস্তু একই, সেটা হচ্ছে যে এই ডিসিশনটা ভালো হয়েছে এবং আপনাদের ভালো লাগছে, এটা জেনে আমারও ভালো লাগছে। কিন্তু আমি ঠিক করছি আজকে SMS ফেসবুক এগুলো চাইতে একটু পুরনো সময়ে চলে যায় না, পুরনো সব কিছু নিয়ে কথা বলি, সেটা হয়তো বেটার হবে। এবং আমার কাছে এখন একটা ইমেল রয়েছে যে খুবই অদ্ভুত ব্যাপার, সাধারণত আমরা এটা করি না, কিন্তু এই এই ইমেলটা অন্যরকম এবং খুবই 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 ইমোশনাল একটা স্টোরি। ঠিক যেরকম ভাবে আপনি ভয় পাবেন ঠিক সেরকম ভাবে আপনি আবার মানে আপনার আবেগে আপ্লুত হয়ে যাবেন আপনি। এই ইমেলটি আমাদের পাঠিয়েছিলেন চট্টগ্রাম থেকে নীর হাসান। নীর হাসান, আপনাকে অনেক ধন্যবাদ আরও একবার, আপনার ঘটনা আমরা প্রচার করছি এবং আপনি চমৎকার একটা ঘটনা আমাদের কাছে পাঠিয়েছিলেন। এবং নীর হাসান, আপনাকে শুনতে পাচ্ছেন এখন কি শুনছেন আমাদেরকে, আপনার কাছ থেকে আরও ঘটনা চাই আমরা। চলুন শুনে আসি নীর হাসানের সেই মেলে কি ছিল।
আমি শুরু করতে চাই একটা ঘটনা দিয়ে, আর যে ঘটনাটা পাঠিয়েছেন তার নাম হচ্ছে নীর হাসান, এবং নীর হাসান বলছেন যে হিসম চিটাগং, এবং তিনি বলেছেন যে আমি আজ আপনাদের যে কথাটা বলবো সেটা পুরোপুরি অবিশ্বাস্য একটা কথা, আমি জানি আমার বলা কথাগুলো কেউ বিশ্বাস করবে না এবং সেটাই স্বাভাবিক, বাট করার কিছুই নেই, কজ আমি জানি আমি কিসের ভেতর আছি। ওকে, এখন আসল কথায় আসি। শুরুতেই বলে রাখি আমি ভালো নেই। আমি আমার এক ভাইয়ের কাছ থেকে ভূত এফএমের কথা শুনে আমি আগ্রহী হই, বাট আমার ফ্যামিলির কেউ তাতে রাজি হয়নি। সো ইমেইলটা পাঠালাম। আপনাদের যদি বিলিভ করতে মানে বিশ্বাস হয় তাহলে শোনাবেন। নাও ঘটনাটা কি, আমার অসুস্থতা বা খারাপ থাকার জন্য অনেক ডাক্তার দেখিয়েছি বাট কোনো লাভ হয়নি। বাবা, আমার বাবা মাকে খুব ভালোবাসতেন। তখন আমি খুব ছোট, আমার মা রোড অ্যাক্সিডেন্টে মারা যান। আমার বাবা দ্বিতীয় বিয়ে করেননি। আমার বাবা একজন বিজনেসম্যান, তাকে কিছুদিন পর পর দেশের বাইরে যেতে হতো। আমাদের বাসায় বাইরে তখন আমি একা থাকতাম। আমাদের বাড়িতে দুইটা ইউনিট, ফার্স্ট ফ্লোরে স্টাডি রুম অ্যান্ড আদার্স, সেকেন্ড ফ্লোরে শুধু বেডরুম, কাজের বুয়াদের সেকেন্ড ফ্লোরে যাওয়া নিষেধ ছিল। একবার বাবা ব্যাংকক গেলেন, আমি পুরো বাড়িতে একা, নিচে কাজের বুয়ারা, একা একা থাকতে থাকতে আমার অবস্থা হয়েছিল, হয়েছে যে আমার ভালো কোনো ফ্রেন্ডও ছিল না, মানে বেশ খারাপ অবস্থা ছিল। কারো সাথে মিশতে পারতাম না, সারাক্ষণ একা একা থাকতাম আর কল্পনায় ফ্রেন্ড বানিয়ে খেলতাম। বেশিরভাগ সময় আমি আমার মাকে ফ্রেন্ড বানাতাম অ্যান্ড মনে মনে তার সাথে কথা বলতাম। মাকে আমি দেখিনি বাট তার ছবি দেখেছি। একদিন আমার রুমে আমি শুয়েছিলাম, শরীরটা খুব একটা ভালো ছিল না। বেডে শুয়ে শুয়ে আমার পড়তে ইচ্ছে হলো বাট বেড থেকে নামতে ইচ্ছা করছিল না। আমি মনে মনে আমার মাকে বললাম, বইটা দেবে? আমি একটু পরে দেখি আমার মৃত মা আমার দরজা খুলে রুমে আসলেন এবং আমাকে বইটা দিলেন। আমি তখন কোনো কথা বলতে পারছিলাম না বাট আমি একটুও ভয় পেলাম না। মা আসলেন, বইটা দিলেন, চলে গেলেন। আমি কাউকে কিচ্ছু বলিনি। কিছুদিন পর বাবা তখনও আসেনি, আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ আমার মনে হলো কে যেন আমার মাথার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। তাকে দেখি আমার মা। আমি ভয় পেলাম না, মাকে বললাম, মা তুমি কেমন আছো? তিনি কোনো কথা না বলে চলে গেলেন। বেসিক্যালি এই হচ্ছে ঘটনা এবং হাসানের সাথে এই ঘটনাই ঘটছে। নীর হাসান চিটাগাং থেকে লিখেছেন এবং তিনি ভালো নেই, তার মাকে তিনি মিস করেন। আমার যেটা মনে হচ্ছে যে তার মার সাথে তার যে বন্ধুত্ব এবং তার মাকে দেখতে চাওয়ার যে আকুলতা, সেটা থেকেও তিনি বেরিয়ে আসতে পারছেন না। আবার মাকে ঠিক এইভাবে দেখতেও তা খুব অস্বাভাবিক লাগছে। ঘটনাটা এরকমই।
ভূত FM, the night comes alive with Gramophone. Furti.
Immersion.
Welcome back. শুনছেন সব সময় রেডিও ফুর্তি 88.0 FM। আমি রাসেল আছি, সাথে চলছে ভূত FM। আরো একবার জানিয়ে দিই, আমাদের SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ভূত FM @radiofurti.fm, which is BHWTFM @RATIOFORTI.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আর আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে চাইলে চলে যান www.facebook.com/radio.furti and www.facebook.com/bootfm.rasel। সেই ঈদের সময় তো গ্রামে আসা হয়, গ্রামে নিশ্চয়ই আপনারা যখন আসেন তখন অনেকের সাথে কথা বলেন, গ্রামের আত্মীয়স্বজনের সাথে কথা বলেন এবং কোনো সময় জিজ্ঞেস করেন না যে এই গ্রামে কোনো ঘটনা আছে কিনা, কোনো এরকম ভয়ঙ্কর ঘটনা ঘটেছে কিনা, নিশ্চয়ই জিজ্ঞেস করেন। আর জিজ্ঞেস না করলে আমার জন্য একটু করুন এবং আমি চাই যে আপনি ঘটনা নিয়ে ফিরে আসুন ঢাকায় এবং আপনাকে ডাকতে পারি আমাদের নেক্সট এপিসোডে। আমরা আছি 2011-এ, 15 জানুয়ারিতে এখনো আছি। আমরা প্রথমে নীর হাসানের একটা মেইল পড়ে শোনালাম এবং এরপরে ওই দিনই আরও একজন স্টোরি শেয়ার করতে এসেছিলেন আমাদের সঙ্গে এবং তার নাম হচ্ছে, হার নেম ইজ সুমাইয়া, এবং তিনি আমাদের সাথে একটা চমৎকার ঘটনা শেয়ার করেছিলেন। আমরা সেই ঘটনাটি শুনে আসবো। চলুন শুনে আসি ঘটনাটি। স্টে টিউনড রেডিও ফুড কেন্ট, ডোন্ট স্টপ দ্য ফুড কেন্ট।
আচ্ছা, ঘটনাটা হলো, তখন আমি ক্লাস নাইনে পড়তাম চিটং এর একটা হোস্টেলে। হোস্টেলটার নাম আমি বলতে যাচ্ছি না,
একদম বলতে হবে না।
হ্যাঁ, তো ওখানে অ্যাডমিশন নেওয়ার পর থেকেই যারা আমার ক্লাসমেট ছিল আর যারা হোস্টেলের যে মেয়েরা ছিল, মাসিরা ছিল, যারা ওইখানে আয়া ছিল কাজ করত, তো তারা অলওয়েজ বলতো যে কেয়ারফুল থাকবা, একা কখনো রাতে বের হবা না। আমাদের রাতে মাঠে নামা মানে নিষেধ ছিল, যে মানে বলতো যে যাবা না, অ্যাটলিস্ট একা কখনো যাবা না, ফ্রেন্ড কাউকে না কাউকে নিয়ে যাবা। আর আমাদের রুমগুলো আলাদা ছিল আর বাথরুমগুলো আলাদা ছিল, সো বলতো যে কখনোই একা যাবা না, কাউকে না কাউকে অবশ্যই নিয়ে যাবা। তো আমাদের হোস্টেলটার একটু ডিসক্রিপশন আমি দেই, সেটা হলো কি, পাঁচতলা ছিল, একতলা থেকে তিনতলা পর্যন্ত যে স্কুল ছিল স্কুলের মেয়েরা থাকতো, চারতলায় ছিল শুধু কলেজ, কলেজের মেয়েরা, এন্ড পাঁচতলাটা একদমই বন্ধ ছিল, পাঁচতলাটাতে কেউই থাকতো না, ইভেন কেউ মানে ওখানে যাওয়া হতো না, যাওয়া নিষেধ ছিল। তো নিষেধ থাকার কারণ হলো কি, ওখানে একটা ঘটনা ছিল, আগে নর্মালি পাঁচতলা পর্যন্ত মেয়েরা ছিল, তো পাঁচতলার শেষে একটা রুম ছিল, ওই রুমে নাকি চারটা মেয়ে থাকতো, তো চারটা মেয়ে থাকার পরে, কিন্তু আমাদের হোস্টেলে একটা রুলস ছিল যে 11টার মধ্যে লাইট অফ হয়ে যাবে। তো লাইট অফ হয়ে যাওয়ার পরে নর্মালি শুধু করিডোরের লাইটগুলো থাকতো আর বাথরুমের লাইটগুলো থাকতো, আর সব লাইট বন্ধ হয়ে যেত। তো এরকম লাইট অফ হয়ে যাওয়ার পরে ওই চারটা মেয়ের মধ্যে একটা মেয়ে একদিন রাতে মোম জ্বালায় ও পড়তেছিল, তো পড়তে পড়তে এক সময় সে ঘুমায় যায়। ঘুমায় যাওয়ার পরে মানে মোমটা আর অফ করে নাই, সো মোমটা আস্তে আস্তে গলতে গলতে মশারিতে নাকি আগুন লেগে যায়, আগুন আস্তে আস্তে ছড়ায় পড়ে, বাট ও তো বুঝে না। তো বাকি তিনটা মেয়ে হুলস্থুল করে বের হলো, ওই মেয়েটা নাকি বের হতে পারে নাই, সে ওখানেই মারা যায়।
আচ্ছা,
তো এইটা নিয়ে অনেক কিছু হয়েছে ফার্স্টে, তারপরে কিছুদিন বন্ধ ছিল রুমটা, তারপরে ক্লিন আপ করে আবার থাকা শুরু করে কিছু মেয়ে, বাট কেউই নাকি থাকতে পারতো না, সবাই কয়েকদিন পর পর মানে ব্লক টিচারের কাছে গিয়ে বলতো যে থাকবো না, কেন, যে ভয় লাগে রাতে, ম্যাম আমরা দেখি যে কেউ হাঁটতেছে কেউ বসে আছে, থাকবো না। সো কয়েকদিন
এটা অনেকেই দেখেছে, তার মানে
অনেকেই, রাইট, কেউই থাকতে চাইত না রুমটাতে। তো টিচাররা এক সময় ডিসিশন নিয়ে একদম পুরাই পাঁচতলা বন্ধ করে দেয়, যে পাঁচতলায় কেউ যাবে না। তো ওইরকমই আমরা শুনি মাসিদের কাছ থেকে, যারা অনেক দিন ধরে কাজ করে ওখানে, তো ওরাও বলতো যে কখনো যাবা না, আর আমাদের যাওয়াটাও নিষেধ ছিল, এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে গেলে পারমিশন নিয়ে যেতে হতো, বাট যদি মানে পারমিশন ছাড়া কেউ যেত তো ওইটাতে আবার মানে টিচাররা দেখলে অনেক পানিশ করতো আর কি। তো যাক, আমরা চারটা ফ্রেন্ড অনেক ক্লোজ ছিলাম, দুজন দোতলায় আর আমি আর আরেকটা ফ্রেন্ড তিনতলায় থাকতাম। তো অ্যানুয়াল এক্সাম শেষ, তো আমরা চিন্তা করলাম যে এখনো বাসা থেকে নিতে আসে নাই, সো কি করা যায়, সব মেয়েরা চল যাচ্ছে, হোস্টেল প্রায় ফাঁকা, তো তখন চিন্তা করলাম যে একটু অ্যাডভেঞ্চার করি, পাঁচতলা ঘুরে দেখে আসি, যেহেতু যাইনি কখনো। তো গেলাম, প্ল্যান করলাম যে যাব, এগারোটার দিকে যেহেতু লাইট অফ হয়ে যায় বারোটার দিকে যাব না, একটার দিকে ওরা দোতলা থেকে তিনতলা আমাদের রুমে আসবে, অ্যান্ড দেন তারপরে কিছুক্ষণ গল্প টল্প করার পরে আমরা তারপরে যাব। তো একটার ঘন্টা দিল, তারপরে ওরা আসলো, রুম নক করলো, আমরা খুললাম, তবে কিছুক্ষণ গল্প করার পর বের হলাম যে যাব। তো আমাদের হোস্টেলটা ছিল স্কোয়ার শেপের, চারতলা পর্যন্ত পুরোটাই স্কোয়ার ছিল, বাট পাঁচতলাটা হাফ ছিল, মানে পুরোটা ছিল না, পাঁচতলায় যাওয়ার একটাই সিঁড়ি। তো আমরা গেলাম, চারতলা ক্রস করলাম, চারতলায় তখন কলেজের মেয়েদের ছুটি ছিল, তো চারতলা একদমই বন্ধ ছিল, একটা কি দুইটা করিডোরে লাইট জ্বলতেছিল, আর কেউই ছিল না, কিছুই ছিল না। তো তারপর পাঁচতলায় গেলাম, পাঁচতলা একদম পুরাই অন্ধকার, মানে কিছুই কোনো লাইটই নাই। ইভেন আমরা ব্লকের লাইট জ্বালা দেখার চেষ্টা করলাম যে লাইট কি জ্বলে কি না, কিন্তু মানে কোনো লাইটই নাই, কিছুই নাই। তো আমরা চারজন হাত জড়জড়ি করে ধরে গেলাম, পুরা পাঁচতলা ঘুরলাম, দেন ওই রুমটার পাশে আসলাম, লাস্টের যে রুমটা যেখানে এত স্টোরি। তো গেলাম, তো আমার চারজন ফ্রেন্ডের মধ্যে একজন বলল যে এইটাই সেই রুম যেখানে এত কথা বলে। তো আমরা বলতেছিলাম কি যাবি, আমরা খুব মজার মুডে ছিলাম। তো ফ্রেন্ড বলল যে চল গিয়ে দেখি। খুব সারপ্রাইজিংলি দেখলাম যে রুমটা যে শিকল দিয়ে আটকানো, কোনো লক কিছুই
করা,
কোনো তালা লাগানো নাই, জাস্ট শিকল লাগানো। তো ওর ফ্রেন্ডটা খুললো, খোলার পরে গেলাম, একজন একজন করে ঢুকলাম। কেমন বাজে একটা গন্ধ ছিল, এটা আমি বলে বুঝাতে পারবো না, প্রচন্ড ঠান্ডা
রুমটা।
হ্যাঁ, অনেক বেশি ঠান্ডা, যদিও অক্টোবরে ঠান্ডা থাকে, বাট এত ঠান্ডা থাকার কথা না।
আচ্ছা,
তো গেলাম, দেখলাম যে চারটা বেড, চারটা ডেস্ক ঠিক মতোই আছে। তো যাওয়ার পর আমরা দুস্তামি করতেছিলাম, কেউ কি আছো দেখা দাও। তো একজন বললো যে প্ল্যানচেট করবা, এত কিছু করার দরকার নাই। তো এমনিতেই বলতেছিলাম কেউ থাকলে আসো, তুই না সবার সামনে আসো আসো, এরকম বলতেছিলাম। তো আমরা 5 কি 7 মিনিট ছিলাম, তারপরে মানে ওইটা বলার পরে আমরা নিজেরা নিজেদের মতো কথা বলতেছি যে এখানে ও এটা দেখছে, ওই মাসি এটা বলছে, এখানে নাকি এরকম হয়েছে। হঠাৎ যে একটা জানলা ছিল বাইরের দিকে, যেটা মানে একদমই বাইরের দিকে, ওইটা ভিতরের দিকে না, চার কোনা শেপের ছিল, তো বাইরের দিকে ছিল জানলাটা। জানলায় জাস্ট মানে মনে হলো কেউ জাস্ট একটা ধাপ করে একটা আওয়াজ হয়েছে, আর কিছুই না। ওই আওয়াজটা শোনার সাথে সাথে আমরা চারজন পুরা সাইলেন্ট, মানে হঠাৎ করে ভয়টা চলে আসছে যে এরকম কি। তো এমনিতেই ভালো লাগতেছিল না, পরে মানে ওইটা শোনার পর আরো বলতেছিলাম যে ওকে চলো চল যাই, অনেক হয়েছে এরকম বলার পর।
তখন আর থাকতে ইচ্ছা করছিল না, বা ওই জায়গাটা ভালো লাগছিল না,
থাকতে ইচ্ছা করতেছিল না, বিকজ মনে হচ্ছিল যে কিছু একটা দেখতেছে, মানে কেমন জানি লাগতেছিল, ওই আওয়াজটা হওয়ার কথা না।
এবং আপনি আমাকে ফোনে বলছিলেন যেভাবে যে মনে হচ্ছিল যে কেউ আপনাদেরকে লক্ষ্য করছে বা এরকম,
ওইটা ওই যে করিডোর, তারপর তাড়াতাড়ি বের হয়ে গেলাম, আর করিডোর দিয়ে যখন আসতেছিলাম, করিডোর গুলো অনেক লম্বা লম্বা, করিডোর দিয়ে যখন আসতেছিলাম তখন মনে হচ্ছিল যে আমরা এত তাড়াতাড়ি বের হয়েছি যে আমরা দরজাটাও লক করি নাই, আর ওই সিকলটা দিয়েও আর লক করি নাই। তো মানে এত তাড়াতাড়ি বের হয়ে আসতেছিলাম যে মনে হচ্ছিল যে পাঁচতলা থেকে কখন নামবো।
আচ্ছা,
তখনই মনে হচ্ছিল যে মেবি কিছু একটা আসতেছে, কিছু একটা দেখতেছে, নরমালি ভয় পেলে যেটা হয়। তারপরে কোন রকমে নামলাম, চারজন আমরা এত বেশি ভয় পেয়েছিলাম যে ওই দিন আর কেউ কোনো কথা বলি নাই কারোর সাথে। জাস্ট ওরা দুজন দোতলায় নেমে গেল, আমরা দুজন আমাদের রুমে চলে গেলাম। পরের দিন সকালে কথা হইতেছিল যে কি হলো এটা, মেবি যাওয়া উচিত হয় নাই, বেশি ফাজলামি হয়ে গেছে। তো ওই দিন, ওই দিনের পরের দিন, আই মিন ওই দিন রাত 12টা থেকে আমার বার্থডে ছিল। তো আমার ফ্রেন্ডরা এমনিতেই বলতেছিল যে পারমিশন ছাড়া কালকে যাওয়া হয়েছে, সো আজকে আর আমরা আসবো না। 12টায় যখন ঘন্টা দিবে, আমাদের আবার ঘন্টা দিত ভিতর বাড়ি থেকে, যখন ঘন্টা দিবে তো তোমরা বের হও তোমরা দুজন। ওকে, তো 12টা বাজলো, আমার ফ্রেন্ড যেটা আমার সাথে ছিল আমাকে উইশ করলো, তারপরে বের হলাম। বের হয়ে কিছুক্ষণ ব্লকে দাঁড়াইছিলাম, গল্প করতেছিলাম। তো ওরা আসলো, ওরা ওদের রুমের দরজা খুলে আসেনি, মানে চার কোনা শেপের যেহেতু ছিল, আমরা এই সাইডে ছিলাম, ওরা ওই সাইডে ছিল, তো দেখা যাক। তো ওরা বের হলো, বের হওয়ার পর ইশারায় উইশ টুইশ করলো। ওকে, তারপরে আমরা বাথরুমে গেলাম, ব্রাশ টাশ করলাম দাঁত, যে এখন ঘুমাবো। তো বাথরুম থেকে যখন আসলাম, তো আসার পরে ব্লকে একটু দাঁড়াইছি যে দেখি তো ওরা ঢুকে গেছে নাকি রুমের মধ্যে, না ওরা আসছে। ওদের দেখতে 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 হঠাৎ চারতলায় উঠার যে বরাবর সিঁড়িটা ওইটার দিকে চোখ পড়ল। ওইটা মানে আমি যেটা দেখছি আমার এখনো ভাবলে মানে এত বেশি ভয় লাগে যে আমি দিন এটা কি দেখছি। আমি মানে তাকাইছি, আমি দেখতেছি যে একটু অন্ধকার অন্ধকার তো ছিল, এত বেশি অন্ধকারও ছিল না যে কিছুই দেখা যাবে না, এত বেশি লাইটও ছিল না যে সবই দেখা যাবে। হ্যাঁ, আমি দেখতেছিলাম যে কিছু একটা একদম উপরে স্টেপে বসে আছে সিঁড়িতে। আমি আমার এক বছরের ওই হোস্টেল লাইফে কখনো কাউকে একা বের হতে দেখি নাই।
আচ্ছা,
সেখানে ওইটা ওইখানে আমি যাকে দেখছি সে জাস্ট একা, এন্ড জাস্ট মানে বসাটা এত অ্যাবনর্মালি ছিল যে জাস্ট সে চুপচাপ বসেছিল দুই হাঁটুর উপর, মানে এরকম এরকম করে জাস্ট চুপ করে বসেছিল। আর আমি ওটা দেখতেছিলাম যে অন্ধকারে কিছু একটা বসে আছে, জাস্ট বসেই আছে। আমি এত ভয় পাইছি যে আমি আমার পাশের ফ্রেন্ডটাকেও কিছু বলতে পারতেছিলাম না, যে আমি জাস্ট শকড হয়ে গেছি। তো আমি যখন খেয়াল করলাম ওর দিকে মানে দেখলাম, তো দেখলাম যে ও ঠিক সেম দিকে তাকায় আছে। বাট দ্য থিং ইজ কেউ কাউকে কিছু বলতেছি না। ও জাস্ট আমার মানে গায়ে হাত দিল এন্ড বলল যে সুমাইয়া, আমি যেটা দেখতেছি, ও আমাকে গায়ে হাত দিল এন্ড বলল সুমাইয়া আমি যেটা দেখতেছি তুইও কি সেটাই দেখতেছিস? আমি ওদিকেই তাকাইছি, আমিও বলতেছি যে হ্যাঁ আমি ওইটাই দেখতেছি, তুইও কি দেখতেছিস? বলে যে হ্যাঁ।
আচ্ছা,
দেখার পর জাস্ট মানে এত
মানে আপনারা দুইজনই দুই ফ্রেন্ডই একসঙ্গে একই জিনিস দেখলেন?
একই সাথে, হ্যাঁ।
আচ্ছা,
দেখার পরে ও জাস্ট আমি জাস্ট বললাম যে এটা কে? ও বলল যে জানি না। ও মানে এত বেশি কনফিউজ হয়ে গেছি দুইজনের, এত বেশি ভয় পেয়ে গেছি যে নড়তেও পারতেছিলাম না।
আচ্ছা,
তো আমার ফ্রেন্ডটা জাস্ট শুধু আমার একটা হাত ধরলো টেনে রুমে নিয়ে গেল, রুমে নিয়ে গিয়ে দরজা আটকা দিয়েছে। দরজা আটকা দিয়ে ও এমন ভাবে কাঁপতেছিল মানে আমিও কাঁপতেছিলাম। আমার জাস্ট একটা জিনিস মনে হইতেছিল যে মানে আমি জানি না আমার কেন ওইটা মনে হয়েছে, আমি জাস্ট জোরে বলতেছিলাম যে চল অ্যাটলিস্ট একবার গিয়ে দেখে আসি। ও আমাকে ছাড়তেছিল না, ও বলতেছে যে না তুই এ রুম থেকে বের হবি না, তুই এ রুম থেকে বের হবি না। ও আমাকে শেষ পর্যন্ত বের হইতে দেয় নাই। সারা রাত আমি সুরা পড়ছি, আমার ফ্রেন্ড হিন্দু ছিল ও ওটা করছে। সারা রাত ওই দিন যে কিভাবে সারা রাত পার হয়েছে বলতে পারবো না। তারপরে সকাল হওয়ার পরে ফ্রেন্ড যে দোতলায় যে দুইটা ছিল ওদের বললাম যে এরকম এরকম, ওরা ফার্স্টে বিশ্বাস করে নাই। ওরা বলতেছিল যে ফাজলামি করতেছিস, ওই দিন আমরা করছি এখন তোরা দুইজন আমার সাথে করতেছিস। তো আমরা বললাম যে না সিরিয়াসলি আমি যেটা দেখছি। ও বললো যে হ্যাঁ তোরা ছিলি না তো, তোরা ভয় দেখাস নাই তো? তো ওরা বলতেছে যে না আমরা ছিলাম না, আমরা তোদের ছাড়া কখনো যাব না, আর একা তো অবভিয়াসলি না।
তো আমি আপনাকে দেখেও এখন বুঝতে পারছি যে আপনি বেশ ভয় পাচ্ছেন, এবং ফোনেও যখন বলছিলাম তখন বলছিলাম
ওই সিনটা আমি আমার লাইফে কখনো ভুলবো না, মানে আমি এত ভয় পাইছিলাম। তারপরে এরকম হওয়ার পর আমার যে ফ্রেন্ডটা ওই যে আমার সাথে যে ছিল ওর তো অনেক ভয় পাইছিল, ওর খুব জ্বর চলে আসে।
আচ্ছা,
ওর খুব জ্বর চলে আসে, তো মানে শেষ পর্যন্ত এমন হয় যে তিন দিন পর ওর প্যারেন্টসকে কল দেওয়া হয় যে আপনারা ওকে এসে নিয়ে যান, ওর খুব জ্বর, ও কিছু একটাতে মানে খুব ডিস্টার্ব। বাট আমরা তো আর হোস্টেলের টিচারদের ওটা বলতে পারতেছিলাম না যে আমরা ওখানে আসলে গেছি। সো তারপরে ওকে নিয়ে যায়।
কিন্তু এইটাই মানে যে সমস্ত ঘটনা শুনেছিলেন বা পরে যখন বন্ধু বান্ধবদের সাথে এইগুলো শেয়ার করলেন, তখন তারাও কি এরকম কোনোদিন কখনো কিছু দেখেছে?
এরকম অনেকবার হয়েছে আমাদের হোস্টেলটা মেইনলি ছিল শ্মশানের উপরে। যখন করে তো সেটা একটা শ্মশান ছিল, সেটার উপরে করে।
ওয়েলকাম ব্যাক, আমি রাসেল আছি সাথে এবং চলছে ভূত FM এবং আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। এবং আমরা ফাইনালি 15 জানুয়ারি থেকে বেরিয়ে আসতে পেরেছি। আমরা চলে এসেছি 5th February 2011 এবং আরো একটা এপিসোড আমার খুব পছন্দের এপিসোড, সাকিব ভাই সুমন ভাই ছিলেন এবং সাকিব ভাই একটা ঘটনা শুরু করেন একটা ইনভেস্টিগেশন নিয়ে এবং সুমন ভাই একটু পরে জয়েন করেন সাকিব ভাইকে এবং অদ্ভুত ঘটনা ছিল। এবং সেই সময় আমরা খুব মজাই কেটেছি, তাই না? এবং সেই সময়টা ভৌতিস্ট যখন সুমন ভাই সুস্থ ছিলেন এবং সুমন ভাই যখন রেগুলার আসতেন, ওয়ান্ডারফুল টাইম ছিল। এবং মাঝে মাঝে অনেক মারাত্মক এক্সপিরিয়েন্স তারা শেয়ার করতেন, ইনভেস্টিগেশনের বিভিন্ন জিনিসপত্র শেয়ার করতেন। এখন ভৌতিস্ট আবারও আমি বিশ্বাস করি সুমন ভাই সুস্থ হওয়া মাত্রই আবারও ভৌতিস্ট মানে ঠিকভাবে আবারও কাজ শুরু করবেন এবং আশা করছি সেটাই। আমরা ঘটনা শুনে আসি। 5 February 2011 এর ঘটনা চলছে। কিন্তু
দিস ইজ দ্য স্টোরি যেটা আমাদের একদম প্রথম দিককার স্টোরি, যখন আমরা জাস্ট ইনভেস্টিগেশন শুরু করেছি।
আচ্ছা,
তো তখনও আমরা মানে এখন তো অনেক কিছু ভেবে চিন্তে যাই, তখন অত কিছু ভাবনা চিন্তা করতাম না আরকি।
আচ্ছা,
তখন আমরা একটা ঘটনা শুনেছি, মানে সুমন ভাই আমাদেরকে বলেছিলেন যে একটা স্কুল আছে একটা জায়গায় যেখানে অ্যাপারেন্টলি 71 ওই যখন ছুটি ঘন্টা হলো তখন বাচ্চারা যখন বেরোচ্ছে, প্রাইমারি স্কুল টাইপের, তখন কয়েকটা বাচ্চাকে ওই হঠাৎ করে পাকিস্তান আর্মি আসে ওরা ধরে রাখে।
আচ্ছা,
ধরে ওখানে বন্দি করে রাখে, বেসিকালি বন্দি করে রাখে বিকজ ওদের ফ্যামিলি যারা ছিল গ্রামে অ্যাপারেন্টলি ওরা বিশ্বাস করতো যে ওদের ফ্যামিলির সাথে মুক্তিযোদ্ধাদের টাই আছে, ওদেরকে প্রেশারে ফেলানোর জন্য ওই বাচ্চাগুলোকে আটকে রাখে। তো লাস্টে ওই মুক্তিযোদ্ধা গিয়ে দে রেস্কিউ দ্য কিডস, কিন্তু একটা ছেলে মারা যায়।
আচ্ছা,
একটা ছোট ছেলে মারা যায়। তো প্রাইমারি স্কুল কত বড়ই হবে, পিচি বাচ্চা একটা। সো ইটস ভেরি ট্র্যাজিক স্টোরি। তো এখন যেটা হয়েছে যে ওখানে নাকি এরপর থেকে রাতের বেলা ওই যে রুমে ছেলেটা মারা গেছিল ওই রুমে নাকি ছুটি মানে ঘন্টা শোনা যায়, বেশি ঘন্টা শোনা যায়। এটা গ্রামবাসীরা আশেপাশে যা থাকে ওরা সবাই শুনে। আর ওই রাতে ওই রুমের মধ্যে নাকি যদি কেউ যায় মানে ওখানে যে দারুণ টেপে থাকে ওয়াটএভার, ওখানে নাকি ওই ব্ল্যাকবোর্ডে চকের আওয়াজ আসে, বইটি যদি কেউ রেখে যায় বইগুলো সকালের সাথে পাটাতে উল্টানো ছিঁড়াটিরা, মানে একটু হালকা কিওটিক সিচুয়েশন থাকে আর কি। তো সুমন ভাইয়ের কাছে জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগলো। সুমন ভাই আমাদেরকে বললো চলো এটা আমরা ইনভেস্টিগেট করি। সো উই ওয়েন্ট, গেলাম আমাদের সব ইকুইপমেন্ট নিয়ে ওখানে গিয়ে। মজার ব্যাপার যেটা হলো যে ইউজুয়ালি আমরা যখন কোথাও যাই তখন সেটআপ টেটআপ করি, সেটআপ টেটআপ করার কিছুক্ষণ পরে সামথিং স্টার্টস হ্যাপেনিং। এখানে যেটা হলো যে আমরা ওখানে ঢুকলাম উইথ আওয়ার ইকুইপমেন্টস 10টার দিকে, ঢোকার সাথে সাথেই সুমন ভাই জীবন দুজনই দেয়ার লাইক যে এখানে কিছুটা আছে, ঢুকেই মানে কোন টাইম ওয়েস্ট হয়নি।
এবং আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে ওই সময় আমাদের এখন যেসব ইকুইপমেন্ট আছে তখন সবকিছু ছিল না, এটা একটা প্রথম দিককার কথা। এবং ওই সময় অ্যাকচুয়ালি সাকিব যেটা বলছিল যে আমাদের ইনভেস্টিগেশন অনেক প্রবলেম ছিল, আমরা জানতাম না কি করতে হবে,
মানে কি করতে হবে,
হ্যাঁ কি করতে হবে না করতে হবে। সাকিব
ঢুকেই উনারা বলছেন যে এখানে কিছু একটা আছে, আজকে কিছু একটা হবে। আমি আবার অ্যাজ ইউজুয়াল আমি করি না কিছু নাই,
তখন সাকিব কোনো অবস্থাতে কিছুই বিশ্বাস করে না, মানে সবকিছুই না আর কি।
এটা জীবন ভাই একদম পুরো
ওর সাথে সারাদিন ফাইট করতে করতে হবে।
আমি তখন গেছি মজা আর কি, স্কুলে সারা রাত থাকবো কি মজা। তা আমি আচ্ছা ঠিক আছে এগুলো আপনারা ফিল করেন ভালো, সেট আপ দ্য ইকুইপমেন্ট তারপর দেখা যাবে। তখন আমাদের ক্যামেরা ছিল, একটা সাউন্ড রেকর্ডার ছিল, তো ক্যামেরা একটাই ছিল তখন, একটা একটা ইনফ্রারেড ক্যামেরা ছিল, একটাই সাউন্ড রেকর্ডার ছিল। তো ওই দুইটাই সেট আপ করছে, আর কিছু ছিল না আমাদের সেট আপ করে। তো এখন তো আমরা অনেক কিছু করি, এখন আমরা যে এন্ট্রি এক্সিট কোথায়, কল কোথায় ছাড়া আছে, বাথরুম কয়টা,
রুমের ভিতরে আর কি আছে, বাতাস কোন দিকে, অনেক তখন এসব কিছু আমরা দেখতাম না।
আচ্ছা,
তখন সবকিছু ঠিকঠাক করে বসে আছি। তো বসে আছি আর সুন্দরভাবে জীবন কনভিন্স যে এখনই কিছু একটা হবে, সমাজ খুব তাড়াহুড়ো করে সেট আপ করছি, সেট আপ করে বসেছি। তা আমরা দশটা দিয়ে গিয়েছি, সেট আপ করতে করতে এসছে 10:20, 10:30।
ওকে,
সেট আপ শেষ হয়েছে, সাথে সাথে উই হার্ড দ্য বেল।
আল্লাহ,
শেষ শেষ হয়েছে, এনে ঠাং 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 করে স্পিড আপ করা শুরু করলো।
আচ্ছা,
প্রথমে ইট ওয়াজ লাইক ঠাং ঠাং, এন্ড দেন আস্তে আস্তে আবার গ্রামের লোকজন আমার বলে যে স্কুল থেকে ঘন্টা বাজে।
আচ্ছা,
এক্স্যাক্টলি কোথেকে, মানে আমাদের, মানে আমরা যেটা করলাম, আমাদের রুমের ভিতরে বসেছিলাম, সো আমাদের মনে হয় না যে রুমের ভিতর থেকে আসছে, সো ভিতর বাইরে থেকে আসছে, সো আমরা ইমিডিয়েটলি বের হয়ে গেছি। আর ক্যামেরা তো একটাই ছিল, সো ক্যামেরাটা আমরা রুমের মধ্যে রেখে গেছি, আমরা নিজেরা বের হয়ে গেছি দশ মাস দিয়ে। বের হয়ে আমরা পুরো, স্কুলটা ছোট, জাস্ট প্রাইমারি ক্লাস ওয়ান থেকে ফাইভ এরকম কিছু ছিল আর কি। সো আমরা দৌড়ে দৌড়ে পুরো সার্কিট ট্রেকিট দিলাম, ওই বাইরে একটা কারণ ছিল, ওরে ঘুম থেকে তুললাম, তো খুব নর্মাল আর কি। ওটা কি হচ্ছে বলছে না, ঘন্টার মতো শুনছে, বলে হ্যাঁ তো সবসময় হয়, কোনো ব্যাপার না।
আচ্ছা,
তো কোথায় বাসতেছে? বলে না, তো এখান থেকেই বাসতে। আমি বললাম না, এখান থেকে তো বাঁচতেছে না,
বিকজ
আমরা খুঁজে, আমরা ঘন্টাটাও খুঁজে বের করছি।
আচ্ছা,
ঘন্টা যেখানে আছে ওখানেই আছে।
আর বাই দ্য ওয়ে, ঘন্টার স্কুলের ঘন্টাগুলো যেগুলো হয় গ্রামে, যে ঘন্টা থাকে একটা, মানে ওটার মধ্যে একটা থালার মতন থাকে, ওটার মধ্যে একটা হাতুড়ি টাইপের কিছু দিয়ে পিটায়, রাইট?
সো
ওখানে কিন্তু কোনো হাতুড়ি টাইপের কিছু নাই, জাস্ট ওই জাস্ট
শুধু ঘন্টাটা চলছে,
ঘন্টাটা ওটা তো পিটাতে হবে কিছু একটা দিয়ে, রাইট? সো ওটা অ্যাকচুয়ালি ক্লাসটা শেষের পর ওটা নিয়ে যায়, কারণ ওটা নাকি অনেক সময় চুরি হয়ে যায়, ওইটা অনেকে বলে আর কি, মিস প্লেসটা।
আচ্ছা,
কিন্তু ওইটা কিন্তু ওখানে ছিল না, জাস্ট ঘন্টাটাই ছিল আর কি।
আচ্ছা,
জাস্ট ইনপুট
পরে সব ঘন্টা আমরা খুঁজে বের করছি, ঘন্টা দেখি ঘন্টা ঘন্টা জায়গা আছে, ওটা কোনো এটা মানে ঝুলানোও নাই, ওটা ইনফ্যাক্ট একটা জায়গায় রাখা ছিল।
আচ্ছা,
তো ওটা ওখানে আছে, ওটা কোনো কেউ বাজাচ্ছেও না, তো ততক্ষণে আওয়াজটা চলে গেছে। সো এটা আমাদের খুব ইন্টারেস্টিং লাগছে, রেকর্ডও করছি জিনিসটা, রেকর্ডিং চেক করছি যে ঘন্টা আসছে নাকি, হ্যাঁ ঘন্টা আসছে, খুব ভালো। তো ভালো কথা, তখন আমরা উই ওয়েন্ট ব্যাক। যাওয়ার পরে আবার ওয়েট করতেছি, ওই ক্যামেরা আবার ট্রাইপড ট্রাইপড দিয়ে দাঁড়াইছি আমরা, তো হঠাৎ করে মানে ওই যে হরর মুভিতে দেখা না, যে বোর্ডের উপর দিয়ে নখ টান দিলে একটা আওয়াজ হয়, কেমন যে একটা ক্যাচ, এইরকম একটা আওয়াজ, বাট বাট হরর মুভিতে তো অনেক লাউড হয় জিনিসটা,
খুব ইরিটেটিং লাগে,
খুব ইরিটেটিং। এখানে এটা খুব সফট,
আচ্ছা,
মানে অ্যাজ ইফ খুব উইক একটা
হাত,
কিছু হাত একটা করছে, খুব সফট এই আওয়াজগুলো আমরা ক্যাচ 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 এগুলো শুনতেছি। এবং ওই ওই রুমের মধ্যে বেশ বড় একটা ব্ল্যাক বোর্ড ছিল, বিশাল অনেক পুরনো, হ্যাঁ ওই যে কালো অনেক সাদা হয়ে গেছে ইউজ করতে করতে, আর নিচে চক ফোক আছে। সো আমরা খুব টর্চ মর্চ ক্যামেরা ট্যামেরা নিয়ে বোর্ডের দিকে, কিন্তু বোর্ডে কিছু নাই।
আচ্ছা,
খ্যাচ খ্যাচ কিছু আওয়াজ টাওয়াজ হলো, এই হলো। সো আমরা আবার তখন রেজে করছিলাম যে ওই কিছু বইপত্র নিয়ে গেছিলাম, আমরা যে জায়গায় আমরা যেটা করি যে বিভিন্ন সময় আমরা রিসপন্স বের করার জন্য কিছু আইটেমস নিয়ে যাই।
আচ্ছা,
তো ওখানে আমরা কিছু প্রাইমারি বইটা নিয়ে গেছিলাম, বাট এট দ্য সেম টাইম ওই ঘটনা ঘটেছিল ইন 71, আমরা গেছি দুই বছর আগে,
মানে অনেকদিন পর,
অনেকদিন পর আমরা এখনকার প্রাইমারি ইয়েগুলো বইটা নিয়ে গেছি, ওই আমার বইটা আমার বইগুলো রাখছি, এবং হঠাৎ করে দেখি যে একটা বইয়ের ঠাস ঠাস করে মলাটা খুলে গেল, খুলে গেল, খুলে গিয়ে আমরা তো ক্যামেরাটা হয়েছে, ও মাই গড কি হচ্ছে এগুলো এসে, আমিও তখন বেশ কনভিন্স কিছুটা হচ্ছে, এমনি খুললো, খুলে আর মানে একটা পার্টিকুলার পাতা এসে থামলো, তারপরে কিছু হয় না, আমাদের ক্যামেরাটা রেডি হবে, কিছুটা হবে, হয়তো বইটি ছিড়বে, এই হ্যান্ডেন, নাথিংস হ্যাপেনিং। তারপর আবার খসখস আওয়াজ বোর্ডে, আবার ক্যামেরা মুভ টুয়ার্ডস দ্য বোর্ড, দেয়ার ইজ নাথিং অন দ্য বোর্ড। এইভাবে এইভাবে চললো, মানে বই থেকে একটা আওয়াজ আসে, বই দিকে আমরা টার্ন করি, কিন্তু বই দেখি ওই পাতা দিয়ে আসে, পেজের একটা আওয়াজ আসে না, ওই আওয়াজ আমরা বই দিকে টার্ন করি,
তারপর থাকে,
তারপর আমরা দুজন দুই দিকে তাকিয়ে থাকলাম আর কি, মানে জীবনে বললাম তুই ক্যামেরা ধর বোর্ডের দিকে, আমরা বইয়ের দিকে তাকিয়ে আছি।
আচ্ছা,
এটা করার পরে আর কোনো কিছুই হয় না,
আচ্ছা,
আওয়াজও নাই, বইও নাই, অ্যান্ড এইভাবে চললো ফর, হ্যাঁ হঠাৎ করে একটা হালকা আওয়াজ আসলো, যে আওয়াজটা ওই যে বিড়াল রাতে কান্দে না, কিছুটা ওটার মতো আর কি,
রাতের বেলা শুনলে বেশ ভয়ঙ্কর
ভয় লাগে। তো ওটা আমরা রেকর্ড করলাম। তো ওটা এখন ওটা কি বিড়াল কাচ্ছে নাকি বাচ্চা কাচ্ছে আমরা যাই না, ওটা রেকর্ড করলাম। আমরা কথা বললাম যে এখানে কি কিছু আছে নাকি, ইফ ইফ দের সাম স্পিরিট হয় তাহলে আমার সাথে কমিউনিকেট করো, আমরা এখানে কমিউনিকেট করার জন্য আসছি। এসে তো ওই আওয়াজটা আরো কয়েকবার হলো, তারপর থেমে গেলো। সো থেমে যাওয়ার পর আমরা আবার ইনভেস্টিগেট করতে বের হলো যে আশেপাশে কোনো বিড়াল আছে নাকি। তো আমরা ঘোরাঘুরি করে আমরা কোনো বিড়াল টিড়াল পাইনি। এইটা এগুলো করতে করতে তখন বাজে হয়তো রাত 11:30 একটা, খুব ফাস্ট হয়েছে সবকিছু।
আচ্ছা
ফাস্ট হয়ে গেলো, তারপর আবার ওই ঘন্টার আওয়াজটা আসলো।
আচ্ছা
ঠ্যাং 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 ঘন্টাটা আসলো, এসে আবার মিলিয়ে গেল।
আচ্ছা
এরপরে আমরা আরো এক ঘন্টা ছিলাম ওখানে, দুটো পড়তে
মানে কিছু ভাঙার আওয়াজ, কাঠের মানে মটমট টাইপের টাকপুক এই টাইপের কিছু আওয়াজ ছিল, যেটা আমরা কোন অবস্থাতেই এই আওয়াজটা নিয়ে মানে অন্যান্য বিড়াল কান্নার আওয়াজ টাওয়াজের চেয়ে এই আওয়াজটা বেশি ডিস্টার্বিং ছিল। মানে শুনে মনে হয় কি যে কেউ কোন একটা সে খুব সে কাঠের অনেকগুলো টুকরো উপর দিয়ে কেউ যদি হাঁটে, মানে কেমন জানি উইয়ার্ড একটা মটমট একটা আওয়াজ, এই আওয়াজটা আমাদের অনেক ভুগিয়েছে। এটার জন্য আমরা ইনফ্যাক্ট অনেক জায়গায় মানে এখান থেকে এখানে গেছিলাম,
আমরা হেটে মানে উই ওয়ার ফলোইং ইট ফর সাম টাইম।
হ্যাঁ মানে এটা এটা নিয়ে এটা অনেক কাহিনী, বাট আওয়াজটা নর্মালি যদি আমরা শুনি মনে হবে যে এটা খুব নর্মাল একটা আওয়াজ, কিন্তু পার্টিকুলার ওই সময় ওই এনভায়রনমেন্টে কেন জানি আওয়াজটা ভালো লাগছিল না। এবং এই আওয়াজটা নিয়ে আমরা আমিও অতটা ইয়ে করিনি, সাকিব অতটা বার্তা দিতে নেই, বাট জিব্রান এটা নিয়ে অনেক লাফ আছে যে এই আওয়াজটা কিসের, এই আওয়াজটা কিসের। আমরা প্রথমে এটা হচ্ছে কি প্রথম দিককার ইনভেস্টিগেশন, তো তখন আমরা অত এক্সপিরিয়েন্স ছিলাম না।
আচ্ছা
সো বাট পরে এখন যদি হতো তাহলে ডেফিনেটলি আমরা অন্যভাবে হ্যান্ডেল করতাম, বাট এই আওয়াজটা নিয়ে অনেক উল্টোপাল্টা অবস্থা হয়েছিল, মানে আমরা একবার আলাদা হয়ে যাই আবার এটা নিয়ে অনেক কাহিনী ছিল। পরে এখন আমরা এটা নিয়ে অনেক এই গল্পটা নিয়ে আমরা ওরকম আলাপও করি নেই। এটার আরেকটা কারণ হচ্ছে যে এইটা নিয়ে আমাদের অ্যাকচুয়ালি আলাপ করার কথাও না, রাইট? মানে এটা নিয়ে অনেক কাহিনী হয়েছিল। পরে আমরা যেখানে ক্যামেরা ট্যামেরা নিয়ে গিয়েছিলাম ওইখানকার গ্রামের যে একটু মাদবর টাইপের একজন থাকে, উনি বেশ এটা নিয়ে অনেক প্রবলেম করছিল আমাদের সাথে। এটার পর অনেক দূর গিয়েছিল আর কি ঘটনাটা, খুব বাজে একটা জায়গায়, যে কারণে আমরা এটা নিয়ে কোনো রকম কখনো কথা বলিনি, আর আমাদের ইনভেস্টিগেশনও ইনকনক্লুসিভ ছিল আর কি।
আমরা ভিডিও করে নিয়ে আসছি, আসার পরে সুমন ভাইয়ের মাথায় ঢুকছে যে স্ক্র্যাচিং আওয়াজ হয়েছে, আমাদের মনে হচ্ছে ব্ল্যাকবোর্ড থেকে আসছে, তারপরে ব্ল্যাকবোর্ড থেকে আসছে, মানে এখানে নিশ্চয়ই কিছুটা হয়েছে যেটা আমরা ওখানে অন্ধকারে টসমস দিয়ে দেখি নাই। শুন ভাই তারপরে ওইটাকে অনেক কন্ট্রাস্ট কন্ট্রাস্ট ইয়ে করছে আর কি, খেলছে আর কি ওই ফুটেজটা নিয়ে,
মানে CMY কে ওইটারে ইয়েতে আইনা অনেক
অনেক কিছু অনেক কিছু করছে করছে। করার পরে একদিন আমাদের ফোন দিয়েছে যে তোমরা আসো, একটা কিছু বোধহয় পাওয়া গেছে। তো আমরা গেছি, যাওয়ার পরে উনি একটা মানে অনেক ট্রিটের একটা ছবি বের করছে, মানে কালার টালার কন্ট্রাস্ট করে। সো দেয়ার ইজ দ্য বোর্ডের নিচের দিকে দেখে কিছু কি মনে হচ্ছে, প্রথমে মনে হচ্ছে জাস্ট একটা মানে এরকম স্কুইগল টাইপের আর কি, মানে এটা কোনো ইয়ে না, মানে কোনো ওয়ার্ড না। তো সময় বলছে একটু ভালো করে দেখো তো এখানে কিছু, মানে ক্যান ইউ সি এনিথিং এটার মধ্যে, বিকজ আমার মানে না, উনি প্রথমে কিছু বলেন, উনি বলছে তুমি ভালো করে এটা দেখো। তো ওটা দেখে প্রথমে আমি জিম্মা বললাম যে না এটা এটা কোথেকে আসলো,
সেটাই তো
এটা কোথেকে আসলো। সময় বলছে না এটা এখানে ছিল, এটা আমরা অন্ধকারে দেখতে পাইনি।
আচ্ছা
আর আমরা যেটা করি আমরা দিনের বেলা ফেরত দিই না, ওই রাতে যখন চলে আসি আমরা চলে আসি। সো ওটা দিকে কিছুক্ষণ থাকার তাকে থাকার পরে তখন হঠাৎ জিম্মা বলে কি দোষ এটা দেখতে তো ওটা লেখার মতো লাগছে। অবশ্যই যে লেখার মতো লাগছে মানে বলে না, ইট লুকস লাইক আ লেটার, দুইটা লেটার মতো লাগছে। তারপরে আমরা ও বলার পরে পাওয়ার অফ সাজেশন, ও বলছে আমার হ্যাঁ তাই তো লেটার মতো লাগছে। তারপরে আমি বলছি দোষ আর কিছু বলিস না, আর শুনুন ভাই বলছে হ্যাঁ এটা ডিসকাস করো না, দুজন দুইটা মানে নিজেরা নিজের চিন্তা করো কি লাগতেছে, অ্যান্ড দেন ইন্ডিপেন্ডেন্টলি বলো যে এটা আমার কাছে এটা লাগতেছে। বুঝছো, ডিসকাস করে বললাম।
আচ্ছা
তাহলে তাহলে ওয়াজ লাইক সময় ইট লুকস লাইক দ্য ওয়ার্ড ছুটি
ছুটি।
হ্যাঁ
আচ্ছা,
ইট লুকস লাইক দ্য মানে এমন ভাবে লিখছে যে তুমি অ্যাটলিস্ট দুই মিনিট ধরে তাকা বুঝবে না যে এটা ছুটি।
আচ্ছা আচ্ছা,
বাট অনেকক্ষণ তাকা থাকলে চিন্তা করতে থাকলে ইট ইট জাস্ট জাম্পস আউট। অনেকক্ষণ পরে বুঝলাম যে এই প্যাটার্নটা আসলে বাংলা ছয় দশকের টয় দশকের।
আচ্ছা আচ্ছা,
এই উইয়ার্ড জিনিসটা হয়েছে
এমবেডেড করা মানে শেষের এক মিনিট হয় না এক টানে লেখা।
হ্যাঁ, ইটস নট লাইক পাশাপাশি।
ও আচ্ছা আচ্ছা আচ্ছা, একদম এক টানে লেখা।
হ্যাঁ মানে ইটস লাইক ছ লিখে ওইটার উপরেই টয় রসি।
আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি।
এবং
এবং খুব সুন্দর ভাবে লেখাটা
মানে লেখাটা খুব সে আমরা যদি বাম হাতে এখন যদি লিখতে চাই যেটা হবে ওরকম ঘটনা কিন্তু এখন শেষ হয় নাই। ঘটনা
আমি বুঝতে পারছি কারণ
ঘটনা এখন শুরু হয়েছে।
হ্যাঁ একদম একদম।
ওয়েল আমাদের আমরা যখন ভিডিও ফুটেজ নিয়ে যখন বাসায় বসছি, ভিডিও ফুটেজ নিয়ে বাসায় বসার পরে ভিডিও ফুটেজগুলোর মধ্যে একটা প্রবলেম মানে একটা নয়েজ মানে কি একটা সে যেখানে আমরা ক্যামেরা ধরছি ওখানে ক্যামেরাতে একটা প্রবলেম দেখা গেছে আর কি, মানে মাঝখানে একটা দাগ টাইপের একটা জিনিস।
আচ্ছা,
ফুটেজ যখন প্রথম দিকে ছিল তখন ইট ওয়াজ ফাইন, পরের দিকের ফুটেজ গুলো এরকম আমরা কোনো মতেই ধরতে পারতেছি না জিনিসটা কি। ইনফ্যাক্ট তখনও সাকিব জিব্রান হচ্ছে বাসায়, আমি তখন ওদের যখন ডাকাইছি আলটিমেটলি সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যেটা সেটা হচ্ছে যে শেষে আমরা ফিগার আউট করছি যে আমরা যে ভিডিওতে যেই মানে নয়েজটা দেখতেছি সামনে একটা প্রবলেম, প্রবলেমটা অ্যাকচুয়ালি আমাদের ক্যামেরার লেন্সের মধ্যে।
আচ্ছা,
আমাদের ক্যামেরার লেন্সের মধ্যে সাদা একটা দাগ ছিল যে কারণে ভিডিওর মধ্যে সব জায়গায় সাদা সাদা একটা জিনিস দেখা গেছে এবং ওটা হচ্ছে একটা চকের দাগ।
আচ্ছা,
ব্ল্যাকবোর্ডের মধ্যে যে চক আছে, চক দিয়ে আমরা যে লিখি এই চক, এবং এই চক ওখানে কোথাও কোন রকম চক ছিল না।
আচ্ছা,
এবং ওই চকের দাগ দেখার সাথে সাথে আমরা ক্যামেরা চেক করছি, ক্যামেরার মধ্যে কিছু নাই, কোনো চকের দাগ নাই। আমরা আমরা যখন ডাম টাম করছি তখনও তো আমরা চক টক দেখিনি, দেখলে আমরা বুঝতে পারতাম। আমাদের ক্যামেরার ব্যাকটার মধ্যে আরেকটা কম্পার্টমেন্ট থাকে, ওই কম্পার্টমেন্টের মধ্যে টেপ থাকে, টেপের কম্পার্টমেন্ট দেখছি ওখানে কিছু নাই, কোথাও কোনো চকের কোনো আলামত নাই। সবচেয়ে মজার মানে কি সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তখন আমাদের মাথায় একটা জিনিস আসলো, আমরা দোকান থেকে এক গাদা চক কিনলাম।
আচ্ছা,
বড় বড় চক, চক কিনে আমরা চকগুলো ভাঙা শুরু করলাম।
আচ্ছা,
এবং গেস হোয়াট, এটা কিসের আওয়াজ? আমরা যে মট মট আওয়াজগুলো শুনছি
এটা চক ভাঙার আওয়াজ ছিল।
এক্স্যাক্টলি, চক ভাঙার আওয়াজটা শুনছো না রাসেল, জানো না কেন?
হ্যাঁ আমি একদম একদম
একদম স্পষ্ট। একসাথে যদি তুমি চক যদি মুড়া মানে ধরে ধরে ভাঙতে থাকো,
হ্যাঁ একদম
একটা ইউনিক একটা আওয়াজ আছে। দ্যাট ওয়াজ দ্য নয়েজ। আমরা ওই দিন এই আওয়াজটা শুনছি, বাট ওইখানে কোথাও আমরা কোনো চকের আলামত পাই নাই, এই হয় নাই। আমাদের এই জিনিসের পরে এটা যদি অথরিটি জানে আমাদের মারিয়ে ফেলবে, বাট আমরা আবার ব্যাক করছিলাম, আমরা আবার ব্যাক করছি ইনভেস্টিগেট করতে না। আমরা ওই ব্ল্যাকবোর্ডের ওই যে লেখা যেটা আসছে তখন তো অন্ধকার, আমরা এবার গেছি দিনের বেলা। দিনের বেলা যাওয়ার পরে আমরা পুরা ওই ওখানে খুঁজছি যে কি আছে না আছে, এবং আমরা যে গেছি এটাও গেছি কিন্তু বেশ অনেকদিন পরে, সাথে সাথে আমরা যাইনি।
আচ্ছা,
ওই সময় বললাম না যে বেশ একটা প্রবলেম হয়েছিল, আমরা মানে গ্রামবাসীরা একটু উত্তেজিত হয়ে গেছিল। তারপরে অন্য অন্য ধরনের কানেকশন ইউজ করে আমরা গেছিলাম, এবং আমরা বসে আমরা এখানে থাকবো না, আমরা জাস্ট এক ঘন্টার জন্য যাবো, এক ঘন্টা না আমরা ছিলাম আলটিমেটলি তিন চার ঘন্টা। এবং ওই ছুটি লেখার যে ছুটি লেখাটা ওই যে কোথায় আছে কি মানে যে জায়গায় ইয়ে করা, আমরা আলটিমেটলি যেটা বোঝা গেছে সেটা হচ্ছে যে কেউ যদি ব্ল্যাকবোর্ডের মধ্যে মানে খুব জোরে খামচি দিয়ে যদি ছুটিটা লিখত, লেখার পরে তারপরে যদি চক দিয়ে যদি ওই জায়গাটা ঘষে, যে জায়গাটাতে গর্ত হয়ে গেছে ওখানে কিন্তু ওই চকের আটকা যায়।
একদম একদম,
ব্যাপারটা ওরকম। হ্যাঁ, এবং ওরকম, এবং আরেকটা উজেড জিনিস আমরা দেখছি খামচি দিয়ে লেখা ওই বোর্ডের মধ্যেই।
আচ্ছা,
আমাদের তো স্টিল ছিল, আমরা তো ভিডিওতে ইয়ে করছি, সো ওই জায়গাটা আমাদের পাই নাই। ওই কথাটা খুবই সিম্পল কথা কিন্তু খুব স্কেয়ারি লাগছে আমার কাছে।
এরকম
সেটা হচ্ছে পানি খাবো, সুন্দর করে লেখা পানি খাবো, এবং এইটা এটা কেন ভয় লাগছে আমরা জানি না, ওইটা দেখে না দিনের বেলা আমাদের ওইটা দেখে খুব ভয় লাগছে।
ভূত FM, the night comes alive with Gramophone.
We
ওয়েলকাম ব্যাক, শুনছেন সব সময় রেডিও 48.0 FM, আমি রাসেল আছি, সাথে চলছে ভূত FM and the night comes alive with Gramophone. আপনারা শুনছেন 88.0 FM এবং আমরা ভূত FM এর একটি স্পেশাল এপিসোড করছি এবং এটাকে বলতে পারি ঈদ স্পেশাল, অ্যান্ড আপনারা সবাই শুনছেন সেইটা। আশা করছি যে যেখানে আছেন অনেকে এনজয় করছেন। SMS এ দেখতে পাচ্ছি যে অনেকেই প্রশংসা করছেন, নাহিদ আমাদের এখানে SMS করেছেন, আমাদের এখানে SMS করেছেন দেখতে পাচ্ছি, এখানে নাইম এছাড়াও আমাদের এখানে SMS করেছেন দেখতে পাচ্ছি, আব্রার আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি, এখানে সুগন্ধা এছাড়াও আমাদের SMS করেছেন, স্নিগ্ধা বেইলি রোড থেকে আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি, ঢাকা থেকে আর অনেকে অনেকেই। সো আমরা 19 February 2011 এ চলে যাবো এবং সেখানে ওয়াহিদ নামে একজন আছেন আমাদের গেস্ট হিসেবে এসেছিলেন এবং অদ্ভুত একটা ঘটনা তিনি শেয়ার করেছিলেন এবং একটা ছাদের ঘটনা তিনি শেয়ার করেছেন, যে ছাদটায় নিজেকে না বলবো না, ঘটনাটা শুনতে হবে, চলুন শুনে আসি ওয়াহিদের চমৎকার সেই ঘটনাটি।
ভাই আমার নাম হচ্ছে ওয়াহিদ।
ওয়াহিদ
জি, আমি বাংলা মোটরে থাকি।
ওকে, তো ওয়াহিদ আপনার, আপনি তো, আপনাকে আমি একবার শুনেছিলাম যে আপনি গত সপ্তাহেও আসবেন।
জি ভাইয়া।
বাট গত সপ্তাহে আপনি আসেননি, এর কোনো স্পেসিফিক কোনো কারণ আছে?
জি ভাইয়া, সত্য কথা বলতে লাস্ট ফ্রাইডে তো আমি আসিনি। অনেকে জিনিসটা মনে করে যে খুব ফানি কিছু একটা বা নিজে বানিয়ে বলছে এরকম কিছু একটা, সো অনলি সেটার জন্যই আসা হয়নি আর কি আমার। আমি আসিনি, মনে করতাম যে যদি আমি কিছু বলি তাহলে মানুষ মনে করবে কি যে আমি হয়তো বানিয়ে বলছি বা এটা নিছক কোনো ঘটনা বা কোনো কাহিনী। বাট আমি বলতে চাই যে এটা কোনো ঘটনা না, কোনো কাহিনী না, একমাত্র যাদের সাথে হয়েছে তারাই এটা ফিল করতে পারবে। আর একটা রিকোয়েস্ট সবার কাছে, সেটা হচ্ছে যে এটা নিয়ে কখনো কোনো সময় ফান করবেন না।
ওকে, আচ্ছা আমি একটা জিনিস জানতে চাই যে আপনার মেইনলি আপনার মানে কোন ধরনের সমস্যা হয় বা কি কারণে আজকে আপনি কোন ধরনের ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান, কোন ধরনের কোন সমস্যা আপনার জীবনে কি আছে?
হ্যাঁ, আমার আমার সাথে প্রায় এরকম কিছু একটা অলওয়েজ হতে থাকে। আমার বাসার সাথে আর কি আগে একটা পুরনো কবর ছিল একটা, তো ওইটার উপরে এখন আমার ছোট চাচা ওখানে বিল্ডিং বানিয়েছে।
আচ্ছা,
তো এটা হওয়ার পর থেকেই টুকটাক কিছু একটা হতো আর কি, সব সময় ফিল করতে পারতাম। তো একদিন হঠাৎ রাতের বেলা ডিনার করার পরে ছাদে উঠি, 12:30 একটার দিকে ছাদে ওঠার পরে ছাদে যে রেলিং ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে থাকি ফোনে। তো
হঠাৎ আপনি আমাকে বলছিলেন যে আপনাদের বাসায় রিসেন্টলি হুজুরও ডাকা হয়েছিল, সেটা একটু বলবেন যে মানে আপনার কবরের ব্যাপারটা বললেন এবং কবরের ঘটনা আমাকে একটু আগে বলেন যে কবরের ঘটনাটা কি ঘটেছিল বা কবরেরটা আপনি আমাকে যেভাবে বলেছিলেন আর কি সেইভাবে শুনতে যাচ্ছি যে কবরটা নিয়ে আপনাদের কি কি ঘটনা ঘটেছিল।
হ্যাঁ, তো আব্বুরা বলতো, আব্বুদের কাছে শুনেছি যে এখানে একটা পুরনো কবর ছিল, তো ওইখানে ছোট চাচা পরে বিল্ডিং বানায়। আর এটা যে কবরটা ছিল এর আগে যাদের এখানে থাকতো তারা বলতো যে এটা কখনো ভেঙো না বা এটা এটা এখানেই থাকুক সবসময়। তো চাচা এটা মানেননি, ওইটা ভেঙে ওইখানে বিল্ডিং বানিয়েছে, তো সাইডে ওই কবরের জায়গাটা খালি থাকতো অলওয়েজ, বাট ওইখানে ময়লা জিনিসপত্র ফেলতো। তো একদিন হঠাৎ করে এরকম আমার সাথে ফিল করলাম যে আমার সাথে খারাপ কিছু হয় অলওয়েজ। তো বাসায় বলি, বাসায় বলার পরে যে আব্বুরা বলে যে না এটা কিছু না, এটা হয়তো বা মনের ভয় বা সামথিং
এরকম হতে পারে মনের।
হ্যাঁ, তো এই রোজার সময় হুজুর আসেন আমাদের বাসায়, কোরআন শরীফ খতম হয়, তো হুজুরটাকে হুজুরকে বলি আমি যে আমাদের আমাদের সাথে এরকম হয়। তো আব্বু বললো যে হুজুর এই জিনিসটা তো খুব ভয়, ওরা ভয় পায়, এটা কি করা যায়। তো হুজুর বললেন যে এটা তেমন কিছু না, মানুষের মধ্যে যেমন ভালো মন্দ থাকে জিনদের মধ্যে এরকম ভালো মন্দ থাকে, তো এটা ভালো হবে যে ওদের কিছু না করা,
মানে আপনার ওই যে বেঁধে
সেটাই যে বিল্ডিং বাসা বাদ দেয় বা সেরকম কিছু একটা। তো উনি বলছে যে এরকম কিছু করার দরকার নেই, সে আপনাদের খারাপ চায় না।
আচ্ছা, ওকে, তো আপনি কিভাবে তাদের উপস্থিতি প্রথম টের পেয়েছিলেন, মানে আপনাদের বাসায় যে তারা আসা যাওয়া করছে বা এই ধরনের কোনো কিছু ঘটছে এটা কিভাবে টের পেয়েছিলেন?
এটা আমি ফার্স্ট টের পাই এই রোজা ঈদের পর পর। একদিন রাতে ছাদের বেলা ডিনার করে ছাদে উঠি, 12:30 দিকে উঠে আমার ছাদের রেলিং এর পাশে দাঁড়িয়ে থাকি। তো আমার বাসা আর আমার ছাদের বাসাটা একদম ক্লোজ, ছাদটা একদম ক্লোজ, এক ছাদ থেকে আরেক ছাদে যাওয়া যায় এরকম ডিস্টেন্সটা হচ্ছে এরকম। তো ওই বাসায় আমার ছোটবেলার ফ্রেন্ড থাকে সাগর, একসাথেই ছোট থেকে বড় হয়েছি। তো হঠাৎ করে দেখি ওদের ছাদটা একদম অন্ধকার থাকে।
আচ্ছা।
তো হঠাৎ করে আমি মানে বুঝতে পারি যে ওই ছাদে দুজন হাঁটতেছে কেউ আমাদের সাইজের। তো জিনিসটা দেখে খুব অবাক হই যে এত রাতে ছাদে আমাদের মতো দুজন, এই বিল্ডিং এ আমি আর ও ছাড়া আমাদের এই মানে এই বয়সে কেউ নেই।
আচ্ছা।
তো মনে মনে ক্যালকুলেট করতে থাকি যে কে হতে পারে এটা। তো একটু ভয় লাগে তখন দেখেই যে এই দুইটা কে। তারপরে আস্তে আস্তে যখন সামনের দিকে দেখার চেষ্টা করি তো দেখি যে হাঁটতে হাঁটতে দুজন ওই ওদের ছাদের কর্নারে চলে গেল। তো আমি আর একটু ক্লোজ যাই আমার ছাদের, তো দেখার চেষ্টা করি যে এরা কে। তো ওরা যখন টার্ন নিয়ে আমার দিকে আসছিল তো আমি আস্তে আস্তে ভয় পাচ্ছিলাম যে কারা এই দুইটা এত রাতের বেলা। তো হঠাৎ করে যখন ক্লোজলি চলে আসলো তো একজন আমার দিকে তাকালো, আর ওইটা মনে হয়েছিল আমার জীবনের সবচেয়ে ভয়াবহ কোনো একটা রাত, আমি কখনোই ভুলবো না। তাকিয়ে দেখি একটা আমি একটা সাগর।
মানে আপনি আপনার নিজেকেই দেখতে পাচ্ছেন সামনের ছাদটায়।
হ্যাঁ। আর দ্যাট টাইম আমি পুরো ঘামে গেছিলাম, ভিজে গেছি ঘামে, আর মাইন্ডটা
আপনার সোয়েটিং হচ্ছে।
এক্স্যাক্টলি। আর এত ভয় পেয়ে গেছিলাম যে মাথা এক মিনিটের জন্য একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছিল যে কি দেখলাম এটা। আমি বুঝতে পারতেছি যে আমার সাথে কিছু হচ্ছে, আমি কাঁপতেছিলাম লিটারেলি। আমি বুঝতেছিলাম যে আমার লেফট সাইডে সিঁড়ি নিচে যাওয়ার, বাট আমি এগোতে পারছিলাম না।
আচ্ছা।
জাস্ট দুই বা তিন সেকেন্ডের মতো ঘটনাটা হবে, আমি একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম দুই তিন সেকেন্ডের জন্য যে আমি এটা কি দেখলাম। তারপরে সাথে সাথে নিচে দৌড় দিয়ে এসে বলি যে এরকম এরকম ব্যাপার। উপরে আসলো আমার সাথে আব্বু, এসে দেখে এরকম কোনো কিছু নেই। পরে বললো যে না এগুলো কিছু না, মনে হতো বা কোনো কিছু
ভুল।
বাট তার কিছুদিন পরে আমার ছোট আপু আবার ছাদে উঠে, একদিন ছাদে উঠে দেখে যে সেম কাহিনী, যে ওদের ছাদের কর্নারে দুটো বড় বড় গাছ আছে। তবে তো দেখে ছোট আপু হুবহু সেম একটা আপুকে দেখে হাসছে,
মানে একদম উনি আবার ওনাকে দেখছেন,
সেম হুবহু আপুকে দেখে হাসতেছে। আপু তখন অজ্ঞান হয়ে গেছিল।
তার মানে এই ঘটনাটা শুধুমাত্র আপনাদের সাথে ঘটে এরকম না, এই ঘটনাটা আপনাদের মানে ফ্যামিলির আরো অনেকের সাথে ঘটেছে। আচ্ছা, কোনো কোনো স্মেল বা এরকম কোনো কিছু পান?
আরেকটা যেটা হয়, আমি আপনাকে বললাম ভাইয়া যে মাঝে মধ্যে আমার আমার রুমটা হচ্ছে মানে একটা দেয়াল, দেয়ালের সাইডে পুরোটা খোলা, মানে থাই গ্লাস করা, গ্রিন লাইট কোনো, তো খুলে টুলে ঘুমাই সব। তো একদিন রাতের বেলা হঠাৎ আমার রুমটা স্মেল স্মেলে ভরে গেল, ভালো সুন্দর স্মেলে। তো হঠাৎ করে স্মেল তো অবাক লাগার কথা। তারপরে আমি অ্যাজ ইউজুয়ালি ঘুমিয়েছিলাম, তো হঠাৎ করে দেখি যে আমার পায়ের কাছে কেউ বসলে একটা ফিল ফিল পাওয়া যায় না, যেমন যে সাথে কেউ বসছে আমার বেডে,
ফিল করতে পারবো অস্বস্তি হয়।
তো আমি বুঝলাম যে আমার পায়ের কাছে কেউ বসছে। তো উকি দিয়ে দেখি কেউ নেই, কেউ নেই একদম। ওইখানে আমি কাঁথা নিচে ভিজে গেলাম আবার। তারপরে মানে কি বলবো, মানে এত ভয়ঙ্কর ছিল, আর আমার খাটটা আস্তে আস্তে ভাইব্রেট করছিল এরকম, আস্তে আস্তে হিল ছিল। তো আমি আমি মনে মনে চিন্তা করলাম যে ভূমিকম্প টুমিকম্প হচ্ছে নাকি। তারপর আমার বেডের একদম সামনাসামনি হচ্ছে আমার পিসি টেবিলটা, তো উপরে একটা পানির বটল ছিল। তো আমি ওটার দিকে তাকালাম যে পানি হিলছে নাকি, তাহলে তো বুঝতে পারবো যে ভূমিকম্প হচ্ছে নাকি। তারপর দেখলাম না, পানিটা হিলছে না, আমার খাটটাই হিলতেছে।
ওকে।
এত ভয় পাইছিলাম এট দ্যাট টাইম, আমি না উঠতে পারতেছিলাম না কিছু বলতে পারছিলাম, জাস্ট দোয়া পড়তেছিলাম মনে মনে। আর এটা মাঝে মধ্যেই আমার সাথে হয়।
আচ্ছা, আপনাদের বাসায় শুধুমাত্র আপনি আপনার বোন ছাড়া আর কারোর সাথে কোনো কিছু ঘটেছে বা কেউ কোনো কিছু দেখেছেন?
না, কেউ দেখে নাই, বাট এরকম ফিল ফিল করে অনেকে যে হঠাৎ করে রাতের বেলা ঘুমাচ্ছে, কিছু একটা পড়ে গেল, তাপাস করে পরে আবার উঠায়, আবার পরে, এরকম হয়,
এরকম মাঝে মাঝে আপনাদের
মাঝে মাঝে মধ্যে মানে স্মেলে ভরে যায় ঘর।
এই এই স্মেলটাই
যে সবসময় হয়,
এটা কি আপনি ছাড়া অন্য কেউ পায়?
হ্যাঁ, আমার আমার আম্মুও পাইছে।
আপনার আম্মুও পেয়েছেন। সো এই ব্যাপারটা যখন আপনারা হুজুরকে ডাকলেন, তখন হুজুর বলেন যে হুজুরের যে কথাটা সেটা আমার কাছে একটা জিনিসই শুধুমাত্র মনে হলো যে উনি যেহেতু আপনারা ভালো স্মেল পাচ্ছেন, তো আমারও মনে হচ্ছে যারা আছেন বা যারা যারা আপনি মনে করছেন যে কারো অস্তিত্ব খুঁজে পাচ্ছেন আপনি সেখানে, এবং আমার মনে হয় যে সেটা ভয়ের কিছু নেই, কারণ আমি শুনেছি যে ভালো আত্মা বা জিন যাই বলি না কেন বা যা কিছুই হোক না কেন স্মেলটা নাকি তাদের ভালো হয়, মানে খারাপ হয় না অ্যাটলিস্ট। সো এটাতে মনে হয় এত ভয় পাওয়ার কিছু নেই। বাট আমি জানি যে আপনি বলবেন যে আসলে যাদের সাথে ঘটে তারাই
এক্স্যাক্টলি,
হ্যাঁ তো মানে তারাই আসলে এই যে অনেকেই এক্সপিরিয়েন্স করতে চান এই ঘটনাগুলো, কিন্তু আসলে যাদের সাথে ঘটে তারাই বুঝতে পারেন যে ঘটনাগুলো কত ভয়াবহ হতে পারে, তাই না? সবসময় এটা এই জিনিসটা কিন্তু মানে একদম সবকিছু অন্যরকম হয়ে যায়।
এক্স্যাক্টলি
Yes, the night comes alive with Gramin Phone. শুনছেন সবসময় রেডিও 48.0 FM, চলছে ভূত FM এর স্পেশাল এপিসোড, এবং এটা ঈদ স্পেশাল, এবং আশা করছি আপনারা সবাই অনেক এনজয় করছেন। ভূত FM খুব অদ্ভুত অদ্ভুত মানুষরা আগে আসতেন এবং এখনো আসেন, খুবই অদ্ভুত ধরনের, এবং তারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং বিভিন্ন চিন্তা ভাবনা কারোর সাথে কারোর সাথে কারোর মিল নাই, কিন্তু ভূত FM এসে কেন যেন এক হয়ে যান, কারণ তারা সবাই এই এই প্যারানর্মাল জিনিসপত্রগুলোর সাথে একটা সম্পৃক্ততা আছে, পছন্দ করেন, ভয় পেতে ভালোবাসেন। ভয় পেতে কিন্তু অনেক সাহসী হতে হয়, এবং ভয় পেতে হলে ভয়ের ভেতরে মজা পেতে হলে আসলে মানে এটা কোনো তুলনা হয় না যে কেমন হতে হয়। তো আমাদের ওই দিন আমাদের ওখানে এসেছিলেন সাঁওতাল সম্প্রদায় থেকে এলিজাবেথ আপু, এবং তিনি তাদের বেশ কিছু ঘটনা শেয়ার করেছিলেন, এবং আমরা ওই ঘটনাগুলোর মাধ্যমে আমরা তাঁদের সম্পর্কে এবং তাঁদের সম্প্রদায় সম্পর্কে অনেক ভালোভাবে জানতে পারি, এবং অনেক ইন্টারেস্টিং ছিল সেটা, এবং আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এবং সেই জন্যই আমরা কথা না বাড়িয়ে যাওয়া সরাসরি চলে যাব ঘটনায়, এবং এটা হচ্ছে 2nd April 2011 চুরি সন্ত্রাসী ঘটনাটি।
আমি আসলে সাঁওতাল সম্প্রদায়ের একজন মেয়ে, তো সেইভাবে আমাদের নিজেদের কমিউনিটির ভিতরে আমাদের সংস্কৃতির ভিতরে কিছু কিছু ব্যাপার আছে যেগুলো হয়তো বা অনেকে জানেন না। তো আমি ভূত FM যেহেতু শুনি, সেই জন্য আমার মনে হয়েছে যে এই ধরনের কিছু ঘটনা আমি হয়তো শেয়ার করতে পারি। বিশেষভাবে কিছু কিছু ব্যাপার ছিল, যেমন রহনপুরের একটা কাহিনী ছিল, যে কাহিনীটাতে ছোট ছোট কিছু বামুন টাইপের লোকের কথা বলা হয়েছিল। তো যে কারণে আমার মনে হয়েছে যে আসলে এটা আমি জানি এই ব্যাপারটা।
তো আমি কিন্তু মানে সত্যি কথা বলতে কি, যে আমি প্রথমে যখন রহনপুরের ঘটনাটা আপনি বলছিলেন না, ওটা আমি প্রথমে যখন শুনেছিলাম আমার কাছে খুব আজব লেগেছিল যে এমনও হয় নাকি, এটা কিভাবে সম্ভব। কিন্তু যখন আপনি বলছেন, শুধু আপনি না আরো অনেকেই আমাকে ইমেল করলেন এবং ইমেল করে এই ঘটনাগুলো বললেন, তো এই ব্যাপারটা কি বলেন তো, এই যে সবাই যে বামন দেখেন, এটা কি ব্যাপার?
আমি গত আমার ইমেলে আমি নামটা উল্লেখ করেছিলাম, আমরা এইগুলোকে বলি গুড্রবঙ্গা। অ্যাকচুয়ালি বঙ্গা শব্দটার অর্থ হচ্ছে যে দেবতা, এটা অ্যাকচুয়ালি নেগেটিভ সেন্সেও বলেন বা ভালো দেবতা তাও আমরা বঙ্গা বলি, ইটস লাইক আ কমন ওয়ার্ড। তো গুড্রবঙ্গার ক্ষেত্রে অ্যাকচুয়ালি অপদেবতা যদি বাংলা করতে চাই, বিকজ ওই ভদ্রলোক যিনি রাস্তায় দেখেছিলেন ছেলে মেয়েদের বাচ্চার মতো দেখতে, আমি পরবর্তীতে আমার মা এবং অন্যান্য ফ্যামিলি মেম্বার্স যারা ওল্ড তাদের কাছ থেকে আমি ব্যাপারগুলো আরো ক্লিয়ার করে নিয়েছিলাম নাকি ফোন করার পর। অ্যাকচুয়ালি তো সেখান থেকে আমি জানতে পারলাম যে অ্যাকচুয়ালি যখন কেউ ইনভাইট করে তাদেরকে তার ফ্যামিলিতে, তখন হয় কি যে দুইটা ওয়েতে হয়, একটা হচ্ছে যে অনেকটা তারা মানে নিজে নিজে কোনো গৃহস্থের ঘরে চলে আসে। আরেকটা হয় যেটা হলো যে অনেক সময় রাস্তাঘাটে যখন দেখা যায় যে এরকম বাচ্চা টাইপের কিছু খেলতেছে, তখন কেউ যদি মানে ইন্টারেস্টেড হয় তখন তারা বলে যে বাচ্চাটা তো খুব সুন্দর, আমি বাসায় নিয়ে গেলে কি যাবে আমার সাথে, এভাবে মানে একটু ইনভাইট করতে হয়। তখন হয় কি সে পিছিয়ে পিছিয়ে তার চলে যায়। এবং যখন চলে যায় তো আমি যতটুকু জানি যে তারা ঘরেই থাকে, মানে এরকম না যে তারা মানে বাইরে কোনো লোক গেস্ট বা কেউ গেলে সহজে দেখতে পায় না, এবং যেহেতু এগুলো অপদেবতা সাধারণত রাতের বেলা এটা অ্যাক্টিভ হয় বেশি, তো দেখা গেছে যে এরকমও কাহিনী হয় যে মানে আমাদের মধ্যে একটা রিচুয়াল আছে যেটা হয়তো বা আমি আগে জানতাম না কিন্তু দেখছি কিন্তু বুঝতাম না কেন কাহিনীটা হয়, সেটা হলো যে আমরা যখন এক বাসা থেকে আর অন্য একটা গ্রামে মনে করেন যে বেড়াতে গেলাম তখন দেখা যায় যে আমরা সাথে করে এক বোতল সরিষার তেল নিয়ে যাই, মানে একটা রিচুয়াল, বিকজ ঘুমানোর আগে যারা এটা জানে মানে তারা করে কি ওই গায়ে হাতে পায়ে একটু সরিষা তেল লাগায় নেয়, এটার অর্থ হলো যে ওই বঙ্গারা আবার এই গন্ধটা সহ্য করতে পারে না।
আচ্ছা আচ্ছা, এটা কিন্তু শুধুমাত্র আপনি যেটা বলছেন যে আপনাদের ধর্ম বলেন বা সম্প্রদায় যেটা বলেন, এটা কিন্তু শুধু তাই না, আমি আজকেও এরকম হবে শুনবো আমরা যে এই যে জিন টিন যেগুলো আমরা বলি না, জিনের কথা বলি আমরা, জিনটার সময় অনেকে অনেকে বলেন যেরকম নাকে সরিষার তেল দিয়ে দেয়, তো সরিষার তেল মনে হয় এই ধরনের মানে আমি ঠিক জানি না, মানে যারা অলৌকিক কিছু তাদের সাথে মনে হয় সরিষার তেলের একটা দাকুরমা সম্পর্ক।
তো ওই সরিষার তেলটা মাখা হয় তো মানে এটা আমার নানির একটা কাহিনী যেটা খুবই মানে খুবই এটার মতো মানে একটা নতুন এই টাইপের, তো এখানে উনি মানে বিয়ের দাওয়াত দিতে গেছিলেন, আমাদের মধ্যে আবার বিয়ের দাওয়াত কার্ডে দেওয়া যায় না, নোবডি ওয়েলকাম, তো নিজেকেই যেতে হয়, তো ওইভাবে গেছিলেন মানে সাথে একজন আরেক মহিলা ছিল আর একটা ওর একটা ছোট বাচ্চা ছিল, তো মানে বাড়ির লোকের যে গৃহস্থের তার তো শিশু সন্তান হলে তো তারা তাকে খাবেই, বাট অন্য কোনো মেহমান আসলে তাদের সাথে যদি কোনো বেবি থাকে সেটাকেও তারা মানে একটা খাওয়ার চেষ্টা করে আর কি
অপদেবতারা।
তো ওনারা এরকম ফ্লোরিং করা হয়েছে মাটির ঘর, তো ফ্লোরিং করার পরে দেখা গেছে যে মানে অনেক রাতে ওনারা সবাই ঘুমাচ্ছেন, তো গ্রামের লোকের ঘুমতে একটু পাতলা হয় আর কি, তো ওরা শুনেন যে মানে ওই যে বাড়ির মালকিন তার কাছে ওনার একই ফ্লোরে আর কি, তো ওখানে এসে এক মানে বাচ্চার ভয়েস আর কি বলতেছে যে মানে আমাদের ভাষায় বলতেছে আর কি যে খিরেং জবা, খিরা খিরা মানে খিরা,
হ্যাঁ
তো তার মানে বলতেছে মা মা খিরা খাবো, এটার অর্থ হলো মানে খিরাকে তারা সবসময় মিন করে বাচ্চা, মানে যেহেতু সাইজটা বেবিদের একটু ওরকমই, তো তারা ওইরকম করে বলতেছে, তো এই কথা শুনে তো মানে এনারা তো সব বুঝছে যে কাহিনীটা কি, তো ওই ভদ্রমহিলা যিনি আর কি বাড়ির মালকিন ছিল উনি ধমক দিয়ে আর কি ওকে পাঠিয়ে দিচ্ছে যে মেহমানেরা এদেরকে তুমি করতেছো কেন, যাও একদিনের জন্য আসছে, এরকম করে ভাগাই দিছে আর কি। তো এই ঘটনাটা খুবই রিয়েল এবং এখন
আচ্ছা এই ব্যাপারটা এই যে মানে আপনি যেটা বলছেন আমি তার সাথে একটা জিনিস খুব জানতে ইচ্ছা করছে যে যারা গৃহকর্তা থাকেন
জি জি
তারা কি এদেরকে আসলে মানে মেইনটেইন করতে পারেন, মেইনটেইন মানে কি যে কমান্ড করতে পারেন বা তাদের কন্ট্রোল করতে পারেন?
হ্যাঁ অবশ্যই পারেন, কারণ এটা হচ্ছে যে কমান্ড কি এরা তো এরা হচ্ছে যে একা একা তো কিছু করতে পারে না, এরা তো মানে ক্ষুধার্ত হয়ে যায় খাওয়ার জন্য, তো এরা ধরেন যে একটা প্যারাসাইটিক টাইপের, কারো উপরে নির্ভর না করলে এরা কিন্তু আসলে সার্ভাইভ করতে পারে না, সো প্রতিদানে তারা ওই যেটা আমি বলেছিলাম যে তারা আসলে ওই অন্য গৃহস্থের বাড়ি থেকে, তো কমান্ডের ব্যাপারটা এরকম ভাবে আসে যদি ওকে বলে যে ওর বাসা থেকে তুমি আজকে আমাকে চুরি করে এনে দাও, মানে অনেক সময় শত্রুতাও থাকতে পারে, সো তখন করে কি যে ওদের কাছে ছোট ছোট মানে স্বর্ণের ছোট ছোট মানে বাটি টাইপের থাকে, ওরা করে কি দুই একটা চাল বা দুই একটা পয়সা যেটাই পায় ওইভাবে চুরি করে বাবা মার কাছে এনে দেয়, তাতে হয় কি মানে এটা আমার মাও দেখেছেন এরকম কাহিনী যে মানে তারা আস্তে আস্তে দেখা যায় যে দরিদ্র হয়ে পড়েন এবং হতদরিদ্র হয়ে পড়েন, কিন্তু উল্টা দিকে মানে অপরপক্ষ তারা মানে খুবই মানে অনেক সম্পদ কোনো না কোনো ভাবে তারা মানে যেই কাজই করে দেখা যায় যে ভালো হয়, কিন্তু সমস্যাটা ওইখানেই যে তাকে কন্টিনিউয়াসলি তাকে লালন করতে হবে, খাওয়া দাওয়ার একটা ব্যাপার করতে হবে, খুবই ভয়ঙ্কর, এবং এটা সাধারণত দেখা যায় যে এটা এই কারণেই দেখা যায় যে অনেক জায়গায় মানুষ জানে শুনে যায় না, কারণ জানে যে তাদের বাসায় এরকম একটা ব্যাপার আছে, হ্যাঁ তো এই খারাপ ব্যবহার করে না তাদের সাথে, মানে একটা ব্যাপার আছে আর কি, মানে আমরা যেমন আমরা নিজেরাই আমার দাদার বাড়িতে যাই না, আমার মা খুব ভয় পান এই সমস্ত ব্যাপার।
আচ্ছা এরকম কখনো হয় যে তারা হয়তো খেপে গিয়ে বা তারা হয়তো মানে নিজেরা কোনো সময় গৃহকর্তাদের বিপক্ষে গেছে বা গৃহকর্তার ক্ষতি করেছে, এরকম এরকম সম্ভাবনা বা এরকম ভয়ের ব্যাপার থাকে নাকি?
এরকম ভয়ের ব্যাপার থাকে এটা থাকে যে যদি আপনি ঠিকমতো তাদেরকে ধরেন মেইনটেইন করতেছেন না, যেমন আমার নিজের দাদার ক্ষেত্রে যেটা হয়েছে যে উনি মানে যখন পরপর অনেকগুলো ছেলে মেয়ে মারা গেল, ঠিক আছে, অনেক ছেলে মেয়ে মারা যাওয়ার পরে আমার বাবা যেটা বললেন যে একবার আমার দাদা এরকম মানা করে উনি মানে হাটে চলে গেছিলেন বা কোনো একটা কাজে, তো তারপরে উনি মানে দেখলেন যে উনি অনুমতি ছাড়াই তার একটা সন্তানকে ওইভাবে ইয়ে করা হয়েছে। তো এটা নিয়ে আর কি বাবা বলছিলেন যে অ্যাকচুয়ালি ক্ষতি বলতে অন্য কোনো ক্ষতি ওরা করে না, কিন্তু দেখা যায় যে আপনার একটা আপনার পরিবারের সদস্যদের উপর ক্ষতিটা করে, এটা করে, অবশ্যই করে।
ওকে, সো পরিবারের এরকম ক্ষতি হয়, তার মানে এই ঘটনা সত্যি। আচ্ছা, একটা জিনিস সেটা হচ্ছে যে এই যে মানে আমরা যে ভূত প্রেত বা মানে অলৌকিক শক্তি যাই বলি না কেন, আমরা একজন এক এক কথা বলি, তো অনেকে আছে যে অনেকে মানে আমরা কাউকে বিশ্বাস বা অবিশ্বাস কোনো কিছুই করতে বলছি না, তো মানে আপনার কাছে পার্সোনালি কি মনে হয় এই যে অলৌকিক কোনো জগৎ আছে কি নাই, এটা কি মনে হয়?
অলৌকিক জগৎ আছে এটা আমি 100% বিশ্বাস করি, প্লাস আরেকটা বিশ্বাস করি, সেটা হচ্ছে যে ব্ল্যাক ম্যাজিক, যেটা আমাদের কমিউনিটির ভিতর আছে। আমি হয়তো আপনাকে ফোনে বলেছিলাম যে ডাইনিবিদ্যা, যেটা এখন ব্ল্যাক ম্যাজিক আপনার সারা বিশ্বে এটা সবাই জানে যে এটা আছে। যেমন আমরা দোয়া পড়ি, এটা কি, এটা করে একটা পাওয়ার পাই, এটা কিভাবে পাই?
তো ডেফিনেটলি
লুসিফার ইজ দেয়ার, ডেভিল ইজ দেয়ার, তাহলে তারও তো নিশ্চয় একটা ব্যাপার আছে। তো এই দিক থেকে আমি জানি যে এটা আছে, এবং মানে আমরা সাঁওতালরা বিশেষভাবে আমরা এটা এটা আমাদের সংস্কৃতির ভিতরেই আছে, তো আমরা এটা অস্বীকার করতে পারি না, এবং এটা আমাদের আমরা মানে এক্সপিরিয়েন্স করি ডে টু ডে লাইফে অনেক সময়। সো আমরা যে ধর্মাবলম্বী হই না কেন, যেহেতু এটা আমাদের একটা কালচারের ভিতরে আছে, তো আমরা এটা বিশ্বাস করি।
আচ্ছা আপু, আপনার আপনার কি আর কোনো ঘটনা আপনার শেয়ার করার মতো আছে কিনা, আপনাদের ওইখানে জানা বা শোনা এরকম কিছু, রহনপুরেই হোক সেটা বা দিনাজপুরে হোক বা আপনি ইন্ডিয়ায় ছিলেন অনেকদিন সেখানে হোক, এরকম কোনো ঘটনা কি আছে নাকি? আর
ঘটনা বলতে আমি ওই আমাদের কমিউনিটির আরেকটা কালচারের কথা বলছিলাম, যেটা ছিল ডাইনিবিদ্যা, সেটা তো এই জিনিসটা আসলে বোঝা যায় না কারো বাইরে থেকে যে ইনি আসলে এই বিশেষভাবে এই ডাইনি বিদ্যাটা মহিলারা চর্চা করেন, এবং এটা তাদের একটা কমিউনিটি থাকে, তো কমিউনিটির ভিতরে তারা যে কাজটা করেন সেটা হলো যে তারা রাত্রেবেলা তাদের কিছু মিটিং হয় আর কি, তারা মিট করেন রাত্রে। এই সময় আমাদের আমরা এক ধরনের বিশেষ ধরনের ঝাড়ু ইউজ করি, যেটা ফোল্ড করা হয় মানে রাউন্ড রাউন্ড রাউন্ড, এবং তারা ওই এটাকে খুলে তারা গায়ের মধ্যে র‍্যাপ করে নিয়ে তারা এই বৈঠকটা করে আর কি। তো অনেকেই জানে এবং এটা খুবই কমন একটা ব্যাপার, এটা যে কোনো রেগুলার যে কোনো সাঁওতাল কমিউনিটির যে কোনো লোককে আপনি জিজ্ঞেস করলেই এই বিষয়টা জানতে পারবেন। তো এরা হয় যে মানে এরা মানুষের বেসিক্যালি ভালো করে না কখনোই, সেরা সবসময় ক্ষতিই করে। ধরেন আপনার আপনি আপনার উপর কোনো আক্রোশ আছে বা আপনি হয়তো কারোকে কোনো ক্ষতি করতে চান, সেক্ষেত্রে তারা তাদের এই ব্ল্যাক ম্যাজিকের যে ইয়েটা এটা করে ফেলে। সেক্ষেত্রে হয় কি যে লোকটা অসুস্থ হয়ে যায়, তারপর মারা যায়। তো এই এটাকে বলা হয় যে মানে আমরা যেটা বলি সেটা হচ্ছে যে খাওয়া আর কি, মানে ইন্টারনাল কিছু অর্গান তারা আর কি পছন্দ করে খাইতে, যেমন লিভার টিভার এগুলো আর কি অ্যাটাক করে বেশিরভাগ। তো আমি আপনাকে হয়তো একবার ফোনে বলছিলাম, কিন্তু এটা আমার খুব ফ্যামিলির খুবই একটা মানে ইয়ে ঘটনা, ভিতরের কার ঘটনা, তারপরেও এটা আমি শেয়ার করবো বিকজ যেটা মানে আমরা এক্সপিরিয়েন্স করছি নিজে, সেটা হলো যে আমার বাবা কথা বলছিলাম আপনাকে যে উনি এখন নাই, কিন্তু ওনার মানে এটা শেষ দিকের একটা ঘটনা, যতদিন বেঁচে ছিলেন তো উনি মানে আমি আগেও বলেছি যে আমরা দাদা বাড়িতে যেতাম না, এবং আমার জেঠু উনিও মারা যান এবং আমার বাবা একা ছিলেন। তো বাবা চিন্তা করলেন জেঠু মারা যাবার পরে যে মানে বিষয় আশয়গুলো ওভাবে পড়ে আছে, কেউ তো নাই আর দেখার, তো এগুলোকে একটু বিলি বন্দোবস্ত করে তারপরে এগুলো ঠিকঠাক করে রাখা উচিত, এটা মনে করে উনি গেলেন দিনাজপুর থেকে গাইবান্ধা গেলেন। তো গাইবান্ধা যাওয়ার পরে এই এই জিনিসটা কিন্তু তার যে ওখানে শরীর বা অন্যান্যরা ছিলেন, হ্যাঁ, এটা তারা সহজভাবে নেননি, সহজভাবে নেননি, এবং তাদের ভিতরে যে এই ধরনের একটা ব্ল্যাক ম্যাজিকের টেন্ডেন্সি আছে এটা আমরা জানতাম, বাট এটা যে এরকম ভয়ঙ্কর কিছু হয়ে যাবে এটা আর আমরা কেউ ভাবিনি। এবং ওইখানে কাজকর্ম সেরে আসার পরে বাবা ফিরে আসার পর থেকে অসুস্থ হয়ে পড়েন, মানে অসুস্থতাটা এমন যে মানে উনি মানে খুব তাড়াতাড়ি ওনার মানে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তো সেক্ষেত্রে ডাক্তারের চিকিৎসা তো চলছিল, কিন্তু যেহেতু আমরা জানি যে এরকম একটা ব্যাপার আছে, তো আমি দেখেছি যে বাবা যেদিন মারা যান সেদিন পর্যন্ত আমাদের বাসায় একজন কবিরাজ ছিলেন, মানে কনসাল্টিং এর জন্য প্লাস অন্যান্য জানি না বিভিন্ন ধরনের কর্মকাণ্ড চলছিল। মানে ওনারা জানতেন যে বিষয়টা এরকম হচ্ছে, কিন্তু বাবা মারা যাওয়ার পরে যেটা আমরা জানতে পারি, মানে পরে মা আমাদেরকে বলেন, মাও আমাদের কাছে বলেন না এই বিষয়টা, সেটা হচ্ছে যে বাবা ছিলেন ডায়াবেটিসের রোগী, যার কারণে তাকে মাঝে মাঝে রাত্রে উঠতে হতো। তো গ্রাম ছিল, তো মানে টয়লেটটা ছিল বাইরে, তো উনি প্রায় মাঝে মাঝে উঠতেন। তো একদিন মানে উনি ওইভাবে মানে রাত প্রায় 2:30 দিয়ে, গ্রাম তো মানে তত গভীর রাত, তো উনি ওই সময় মানে হাঁপাতে হাঁপাতে দৌড়াতে দৌড়াতে পাশের মানে গ্রামে মানে একটা পাড়ার মতোই, ওখানে আমার আবার মামার শ্বশুর বাড়ি, তাদের বাসায় গিয়ে মেইন দরজায় খুব মানে ধাক্কাধাক্কি। তো সেই সময় আমার উনি আর কি মামার যে শ্বশুর মশাই উনি উঠে আসে, জিজ্ঞেস করেন মানে দরজা খুলে দেখে যে আমার বাবা এরকম হাঁপাইতেছে। তখন জিজ্ঞেস করে যে কি হয়েছে, তখন বলে যে ঘরে ঢুকানোর পরে বলে যে আমি এরকম উঠছিলাম, তো দেখি যে উঠানের উপরে এরকম ইয়ে বসছে, সভা বসছে ডাইনিদের, হ্যাঁ, এবং তারা সবাই মিলে একযোগে আমাকে তাড়া করছে এবং তাদের তাড়া খেয়ে আমি এখানে চলে আসছি। তো তারপরে তো সে আর ভয়ে যাইতে পারে না বাবা, সে ওনাকে নিয়ে আসে রাতে, নিয়ে আসার পরে তো মানে এই জিনিসটা উনি যে দেখে ফেলছে প্লাস একটা আক্রোশও ছিল হয়তো বা, তারপর থেকে তারা মানে বলে দিছিল যে 3 মাস উনি বাঁচবেন, তারপর আর বাঁচবেন না, এবং এক্স্যাক্টলি আফটার 3 মান্থস উনি মারা গেছিলেন।
শুনছেন সবসময় রেডিও ফুটের পয়েন্ট ও এফ এম, আমি রাসেল আছি, সাথে চলছে এই মুহূর্তে ভূত এফ এম, এবং আশা করছি আপনারা সবাই এনজয় করছেন। এবং আমাদের দেখে দেখে সময় খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে, আমরা শেষ করতে চাই এবং শেষ করব আমরা সুমন ভাইকে দিয়ে, এবং সুমন ভাইয়ের একটা চমৎকার ঘটনা আমরা শুনে আসবো, তারপরে ফিরে আসছি আবার আপনাদের কাছে।
কয়েকদিন আগে আমরা একটা নিউজ পাই, একটা খবর পাই, এটা ঢাকার একেবারেই আশেপাশে, মানে আমি জোনটা আমি উত্তরা থেকে যেতে হয়তো বা লাগবে কত 45 মিনিটস বা এক ঘন্টা বড় জোরে, কি 1 ঘন্টা লাগবে বড় জোর যদি, তো এরকম একটা জায়গায় একটা বাসার সংক্রান্ত প্রবলেম, মানে ব্যাপার হচ্ছে যে ওই টিপিক্যাল যে নিউজ আমরা পাই, একটা ঘর আছে, একটা বাসার একটা ঘর আছে, ওই ঘরে নাকি সিরিয়াস প্রবলেম হতো, একসময় খুব প্রবলেম হতো, এখন হয় না, তাও এটা বাই এন্ড বাই মানে একজন জাস্ট বলেছে যেরকম একটা জিনিস হয়। তা আমাদের অ্যাকচুয়ালি তখন ইনভেস্টিগেশনের মুডেও আমরা ছিলাম না, অ্যাকচুয়ালি আমরা তখন হচ্ছে যে ইয়েতে যাব, ওই শ্রীপুরে আমাদের একটা বাংলো আছে যেটা নিয়ে আমরা এর আগে অনেক কথা বলেছি, ওখানে মাঝে মাঝে আমি সাকিব জীবন আমরা যাই, আমরা ব্রেন স্টর্মিং করতে যাই, আমরা আড্ডা দিতে যাই বা ট্রান্সমিট করতে চাই, যাই আর কি আমরা। সো আমরা ওখানে যাবো, তো এরকম একটা নিউজ আমরা শুনেছিলাম, শোনার পরে চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে আমরা শ্রীপুরের দিকে যাবো, আর এটা হচ্ছে ওই ইয়ের দিক দিয়ে ওই কি বলে টাঙ্গাইলের দিকে যেতে পারে, আমি যে জায়গাটার কথা বলতেছি আমি এক্সাক্ট পিসটা বলতেছি না, আসলে ওই দিক দিয়ে যেতে হবে।
আচ্ছা,
আর শিবু তো সোজা, তা আমরা একদিন ডিসিশন নিলাম ঠিক আছে ওখানে যাবো, বাট আমার সাথে যেহেতু সময় আছে আমি একটু ওখানে যাই গিয়ে একটু ইনভেস্ট মানে একটু ঘটনা শুনি যে ব্যাপারটা কি কি হয়। স্টোরি যেটা শুনেছিলাম সেটা হচ্ছে যে ওই বাসায় ওই ফ্যামিলির একজন লোক, একজন বয়স্ক একজন ভদ্রলোক, যে বলেছে তার দাদা, উনি ওই বাসায় মারা যায়, মানে উনি খুব মানে ওনার বয়স ছিল বেশ বেশি, বাট উনি বেশ শক্ত সমর্থ একজন লোক ছিল, বাট হঠাৎ করে কিছু একটা হয়, হওয়ার পরে উনার উনি খুব অসুস্থ হয়ে যায় এবং কেউ কিছু ধরতে পারে না এবং আলটিমেটলি উনি মারা যায়। তা মারা যাওয়ার পরে অ্যাকচুয়ালি মানুষজন অতটা ইয়ে করেনি, এমনি ওনার বয়স আসলে অনেক বেশি ছিল, মানে হি ওয়াজ সামথিং লাইক 75+ অর সামথিং লাইক দ্যাট, বাট উনি খুব শক্ত সমর্থ ছিল, মর্নিং ওয়াক করতো, মানে এটা করছিল আর কি। সো ওই ঘটনায় যাওয়ার পরে আছে, সো অনেকেই তা ওই দাদা যেই রুমে থাকতো ওই রুমটা অ্যাকচুয়ালি কেউ থাকতো না, তো মারা যাওয়ার পর ওই রুমে তো থাকে না। তো তারপরে যেটা হলো যে ওদের বাইরে থেকে ওদের একজন আসলো আর কি, তাদের মানে যেই ছেলে মেয়ে কথাটা বলেছে তার একটা কাজিন, সে আসার পরে সে এসেছিল কানাডা থেকে, তো এক মাসের জন্য সে ওই ওখানে এসেছে, ওখানে থাকবে আর কি। তো ওই রুমটা খুলে দিয়েছে তার জন্য, সো ডেফিনেটলি তো ওই রুমে সে থাকে। থাকতে থাকতে ওই আসার পরে তার প্রথমে ইয়ে হয়, স্টমাক আপসেট হয়, পেট খারাপ হয়। তো এইটা খুব কমন একটা জিনিস, বাইরে যারা অনেকদিন থাকে তারা বাংলাদেশে এসে আমাদের দেশের ঝামেলা হয়, এই এই আমাদের খুব কি বলবো একেবারেই ভেজালহীন যে তেল, সার্কাস্টিকলি বলছি মানে আমাদের দেশের,
এবং সবার আগে হচ্ছে ভেজালহীন পানি,
পানি
বিশুদ্ধ পানি,
রাইট, তো বিশুদ্ধ পানি, তো এইসব খাওয়ার পরে অসুস্থ হয় আর কি। তো প্রথম দিকে তারা মনে করেছিল যে এটা ওরকম একটা ব্যাপার, ফুড পয়জনিং টাইপের হয়েছে এটা, বাট দেখা গেল যে ও ডিটোরেট করছে, কোনো অবস্থাতেই ইয়ে করা যাচ্ছে না। তারপরে একটা সময় তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। মজার ব্যাপার হচ্ছে যে হসপিটালে যাওয়ার দুই তিনের মধ্যে সে পুরোপুরি সুস্থ হয়ে যায়। হ্যাঁ, পুরোপুরি সুস্থ হয়ে যায়, আবার বাসা আসে, সবকিছু ঠিকঠাক। বাসে আসার তিন দিনের মধ্যে সে আবার অসুস্থ হয়ে যায়। হ্যাঁ, তখন তারা বলে যে ঠিক মতো বলে ট্রিটমেন্ট বলে ঠিক মতো হয় নাই, বাট ওই যে ওই সব জিনিসপত্র শুরু হয়েছে, বাসার খাবার, বাসার পানি, কিন্তু কারোর কিন্তু কিছু হচ্ছে না, ওর তো এতদিন এটা হওয়ার কথা না। অসুস্থ হয়, মজার ব্যাপার, হসপিটালে যায়, আবার দুদিন পর ব্যাক করে সুস্থ, তার কিছু না, মানে হসপিটালে যাওয়ার পরে সে সুস্থ হয়ে যায় দুই তিন, মানে তখন তার একটু
সন্দেহ,
তার মধ্যে একটু ইয়ে হয় আর কি, মানে সবার মধ্যে ইয়ে হয়। ইনফ্যাক্ট যে আমাকে বলেছে, ওই ছেলের মাথায় অ্যাকচুয়ালি মেইন জিনিসটা আসে যে এই রুমে আমার দাদা ছিল, উনি এরকম হঠাৎ করে অসুস্থ মারা গেছে, এবং এখন আমার কাজিন আসছে, তারও এই প্রবলেমটা হচ্ছে, সো মেইবি মেইবি সামথিং ইজ রং, মানে এই জায়গায় আর কি।
আচ্ছা,
তারপরে যেটা হয় যে এই সে আসতে করে ওই রুম থেকে ওর কাজিনকে সরায়, সরাই বলে যে তুমি আজকে আমার রুমে থাকবা, বলে এই রুমে রাখে। এবং প্রথম দিন ও সাহস পায় নাই, ওর কাজিনের সাথে একসাথে ছিল, এরকম দু একদিন যাওয়ার পরে তারপরে সে, এবং দু একদিন যাওয়ার পরে সে সুস্থ হওয়া শুরু করে। সুস্থ তখন বলে যে ব্যাপারটা কি, ব্যাপারটা আমি একটু বুঝি, বোঝার পরে একদিন সে ওই রুমের মধ্যে রাতে লেগে থাকে। এবং তার কথা হচ্ছে যে সে রাতে যখন ঘুমায়, মানে যখন ঘুমিয়েছিল, ঘুমের মধ্যে ওই তার হঠাৎ করে মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ঘুম ভেঙে যায় না রাতে হঠাৎ করে, তার ঘুমটা ভেঙে যায় অস্বস্তি, তার হঠাৎ করে মনে হয় কি যে তার ঠিক মাথার এখানে কেউ একজন আছে, মানে বসা, মানে বালিশের পাশে মাথার এখানে কেউ একজন বসে আছে, মানে জাস্ট এ ফিলিং, নট যে সে তাকিয়েছে। তো সে তখন তার একটু তখন ভয় লাগা শুরু করে, সে আস্তে আস্তে ডান দিকে তাকায়, তাকায় দেখে কেউ নাই, মানে কেউ নাই। সে বলে আছে ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, রাতবেলা আবার ঘুমায় তেমন কিছু হয় নাই। সেকেন্ড রাতে যখন ঘুমায় তখন সে মারাত্মক রকমের একটা মারাত্মক রকমের দুঃস্বপ্ন দেখে। দুঃস্বপ্নটা কি তার, সে যখন আমাকে বলেছে যে স্বপ্ন, আমার পুরোপুরি মনে নাই আমি কি দুঃস্বপ্ন দেখেছিলাম, এতটুকু মনে আছে যে বিছানাতে আমি শুয়ে আছি এবং আমার পাশে আরেকজন বসে আছে, এবং এই জিনিসটা আমিই দেখছি আবার।
আচ্ছা,
মানে আমি দেখছি
ওনাকে, যে উনি শুয়ে আছেন এবং ওনার পাশে একজন বসে আছে,
মাথার পাশে একজন বসে আছে,
রাইট।
হ্যাঁ, সো বসে আছে, এই জিনিসটা সে দেখে। সো এই অ্যাকচুয়ালি আসল ঘটনা বলি, আমাকে যখন এই গল্পটা বলছিল, আমাকে এই গল্পটা দিয়ে ফিরে শুরু করেছিল যে এরকম স্বপ্ন দেখছিলাম, এরকম এরকম ব্যাপার স্যাপার, তখন আমি ইন্টারেস্টেড হয়েছিলাম, তখন সাকিব জীবন আমরা এখান থেকে অ্যাকচুয়ালি গল্পটা শুরু হয় আর কি। সো সে দেখি বসে আছে, এরকম একটা জিনিস দেখে, তারপর অনেক কিছু হয়, তার কিছু মনে নেই। সো তখন আমি তাকে একটা জিনিস বললাম যে এই জিনিসটা অ্যাকর্ডিং টু আওয়ার রিলিজন, আমরা যখন ঘুমিয়ে পড়ি তখন আমাদের ভিতর থেকে একটা জিনিস একটু বের হয়, স্পিরিট টাইপের একটা কিছু, সে কিন্তু শরীর থেকে একটু বের হয়, হাফ কিছুটা ভিতর থেকে কিছুটা বাইরে আসে আর কি। সো তখন মানে এটা খুবই ন্যাচারাল যে কেউ একজন দেখতে পারে যে সে শুয়ে আছে।
আচ্ছা,
আমি এরকম স্টোরি আগে শুনেছি যে একজন আমাকে এসে বলেছে যে আমি শুয়ে, আমি স্বপ্ন দেখছি, আমাকে বোবায় ধরছিল। আমি বললাম যে বোবা ধরছিল মানে কি হয়েছিল, যে দম বন্ধ হয়, যেটা আমি খুব দুঃস্বপ্ন দেখছি। আমি বললাম যে তুমি কি দেখছো, তখন সে আমার বলে যে আমি শুয়ে আছি বিছানায়, আমার উপরে এখানে পিঠের উপরে উপর হয়ে কালো রঙের একটা কাপড় টাইপের একটা কিছু একটা শেপ আমাকে গলা চেপে ধরে আছে। আমার যখন এই কথা বলছে আমি সাথে সাথে তখন বলছি যে তুমি রাতে রাতে সুরা পরে ঘুমাবা, তুমি জিনিসগুলো অ্যাভয়েড করো, এই টাইপের জিনিস যদি কখনো দেখো এটা অ্যাভয়েড করতে হবে, বিকজ মোস্ট লাইকলি এটা হতেই পারে যে তোমার, তুমি তখন হচ্ছে ঘুমের মধ্যে তোমার স্পিরিট একটু বাইরে এবং দেখছে যে ইভিল টাইপের একটা কিছু তোমাকে গলা চেপে ধরছে, এই কারণে তোমার ওই জিনিসটা হয়েছে। মেবি ইটস নট এ ড্রিম,
স্বপ্ন না, মানে জাগা আছে।
এবং যেসব কেসে মানুষজন মানে থার্ড পার্সন ভিউ থেকে দেখবে তখনই তাদের সিরিয়াস হতে হবে, মানে সে দেখছে তখনই ব্যাপারটা সিরিয়াস কিন্তু। সো এনিওয়েজ, তো সে ওরকম একটা জিনিস দেখে অনেক ভয় টয় পায়, এবং থার্ড দিন যখন তার জ্বর আসে আর কি, তখন সে ভয় পায় যায়, তখন সেই রুম থেকে বের হয়ে যায়, ওই রুমে রাতবেলা থাকে না আর কি, এরকম একটা জিনিস হয়। তো এই জিনিসটা হওয়ার পরে ওই রুমের মধ্যে একটা সমস্যা আছে, এই কি ব্যাপার। আমাদের ব্যাপারটা হয়েছিল যে আমরা এই ঘটনাটা শুনে আমরা যাই, যাই আমাদের প্ল্যান তো ছিল যে আমরা থাকবো হচ্ছে শ্রীপুরে, আমার বাংলাতে রাতবেলা থাকবো, তো আমরা অ্যাকচুয়ালি ফ্রি ছিলাম, আমরা বললাম যে আমরা এখানে থাকতে চাই আর কি, ওরা রাজি হয়েছে যে কোনো অসুবিধা নেই থাকেন, এবং গেস ওয়াট আমরা একটা থাকছিলাম, আমাদের কিছু হয় নাই, নাথিং হ্যাপেন্ড, কোনো কিছু ফিল করি নাই। তো আমরা এই জিনিসটা আমাদের পুরোপুরি অফিসিয়াল ইনভেস্টিগেশন ছিল না, আমরা কোনো ইকুইপমেন্ট বললাম তো যে আমাদের একটা প্ল্যান ছিল না, আমরা ওইভাবে প্রিপেয়ার্ড হয়ে যাই নাই। তো আমরা একটা থেকে যখন কিছু হয় নাই, সকালবেলা আমরা খুব ডিসঅ্যাপয়েন্টেড আমরা চলে আসছি। চলে আসার পরে তারপরে অনেকদিন পরে ওই জিনিসটা আবার, এই ঘটনাটা অনেক আগে হয়েছিল, বা জিনিসটা আবার আমাদের মাথায় আসে এইভাবে যে অনেকদিন পরে ওই ছেলের সাথে আমাদের আবার দেখা হয়, দেখা হওয়ার পরে আমাদের আবার মনে পড়ে, বিকজ তখনও কিন্তু আমরা এই ইনভেস্টিগেশনটা মানে তখনও আমরা মানে ভৌতিষ্টের ফরম্যাট কেমন হবে এরকম একটা ব্যাপার ছিল, এটা অনেক আগে কথা, আর এটা এখনকার তারপরে ঘটনাটা নতুন, বেশি আগের না। তো ওর সাথে কথা হয়, তখন আমরা বললাম যে ওই রুমটা কি এখনো ওইরকম আছে, ওই রুমে কি কেউ থাকে, বললেন না রুম তো কেউ থাকে না, ওই রুমের মধ্যে জিনিসপত্র আছে বাট কেউ রাত্রেবেলা থাকে না। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ফাইন। তো আমরা আবার ইয়েতে এই আমরা ওই রুমে গিয়ে আমরা থাকবো, আমরা থাকবো মানে আমরা যাইতে চাই। তো আমরা গেলাম, যাওয়ার পরে রাত্রেবেলা আমরা ফ্র্যাঙ্কলি স্পিকিং রাত্রেবেলা আমরা ঘুমাই না, আমরা কেউ ঘুমাই না, বাট যাওয়ার পরে একটু অন্যরকম লাগছিল, মানে মনে হচ্ছিল যে সামথিং ইজ রং, কি যেন একটা প্রবলেম, কি যেন একটা প্রবলেম, এই টাইপের একটা লাগছিল, অসুস্থ লাগছিল, বাট রাত্রেবেলা কিছু হয়নি, আমরা ঘুমাইও নাই, কিছু হয় নাই, বাট এইবার বেশ নাশাবন্ধ ছিলাম যে না আমরা এক রাত না, আমরা দরকার দুই তিন রাত থাকবো, কোনো অসুবিধা নেই। তো এই হচ্ছে অবস্থা। আমরা ওই দিন সবকিছু ঠিকঠাক, আমরা আবার দিনের বেলা আবার ব্যাক করছি, আমাদের কাজ ছিল, আমরা আবার রাত্রেবেলা গিয়ে থাকবো, দিনের বেলা ব্যাক করছি, ব্যাক করে রাত্রেবেলা আবার গিয়ে থাকছি। রাত্রেবেলা যখন গিয়েছি ততক্ষণে দেখলাম যে রুম টুম পুরো পরিষ্কার করা, বাসাতেও জেনে গেছি মানে এখন তো ভূত এফ এম ভূতির সব জানে, মানে অন্যরকম ব্যাপার, হ্যাঁ অন্যরকম খাতির খাবার টাবার রান্না করতে মানে অন্যরকম
বিশাল ব্যাপার,
বিশাল ব্যাপার। তো আমরা এবং রুম টুম পুরো পরিষ্কার টরিষ্কার করা, একটা সুন্দর ইয়ে করা, ইনফ্যাক্ট রুমের মধ্যে আগে ইয়ে ছিল একটা, ওই কি বলে কি বলে জাজিম বলে না, মোটা জাজিম টাইপের ছিল,
তোষকের
মতো মোটা ছিল, এখন আবার তার আবার খাটো একটা খাট বিছানো,
বাহ
বললাম যে বাহ, এত কিছু দরকার ছিল না, এটা তুই হইতো এই ব্যাপার স্যাপার। তা আমরা কিন্তু অলরেডি ডিসঅ্যাপয়েন্টেড, আমরা কিন্তু দুইবার থাকছি কিছু হয় নাই, মানে এইবার আছে গেছে আছে আজকে লাস্ট রাত, এইটাই ব্যাপার। এবং রাত্রেবেলা আমরা যখন এর আগের রাতে কিন্তু আমরা ঘুমাই নাই, সকালবেলা আমরা কাজে চলে গেছিলাম, যেটা বললাম যে আমাদের কাজ ছিল, আমরা ঢাকায় ব্যাক করছিলাম, সো আমরা খুব টায়ার্ড এবং গেছি, এবং যাওয়ার পরে আমাদের সবার কথা একটাই যে আমরা আসি, ঘুম পালে ঘুমাবো, কোনো অসুবিধা নেই, এটা কোনো ইটস নট বিগ ডিল, মানে বিকজ জিনিসপত্র তো ফিল করে বা অসুস্থ হবে, কিছু একটা হবে, ওটা তো রাতে যে আমরা জেগে থাকতে হবে। আমরা যেটা করেছি যে আমাদের ওই যে
ক্যামেরাটা
সবকিছু সেট করেছি, সেট করার পরে আমরা রাত্রেবেলা বসে আড্ডা দিচ্ছি, আড্ডাটা দিচ্ছি, গল্প গল্প করতেছি, এভরিথিং ইজ ফাইন, কোথাও কোনো সমস্যা নেই। বাট হঠাৎ করে আমার একটা জিনিস হয়, আমার এই যে ঘাড়ের এই সাইড একটু কেমন জানি করে, হ্যাঁ একটু ঠান্ডা লাগে, একটু অন্যরকম আমার একটু ওরকম হচ্ছে। তখন আমি জীবন আবার এগুলো খুব ভালো বুঝি, আমি জীবনে বলছি জীবন এই তুমি কি কিছু বুঝতেছো নাকি, জীবন বলে যে শুনবে আমারও লাগতেছে, বাট আমাদের দুজনের মধ্যেই না তখন কাজ করতেছে ব্যাপারটা এরকম যে এটা তো ইয়ে সাইকোলজিক্যাল, বিকজ আমরা তো দুইবার ফ্লপ মারছি, তো এইবার নিশ্চয়ই আমরা চাচ্ছি যে একটা কিছু হোক, তো আমাদের সাইকোলজিক্যাল এই জিনিসটা হইতেছে। তো আমরা এগুলো নিয়ে উল্লেখ করে দিচ্ছি, সাকিব তো তখন ঘুমাই গেছে, সে প্রচন্ড টায়ার্ড ছিল, তার ওই সেটাকে খুব দৌড়াদৌড়ি ছিল আর কি কাজে। তো ফাইন আমরা সবাই ঘুমাবো এরকম একটা সিচুয়েশন। একটা সময় সকাল সকাল মানে কি তখন বোধ হয় রাত চারটা কিছু একটা বাজে, তো ততক্ষণ আমি ঘুমিয়ে গেছি, জীবনে ঘুমিয়ে গেছি, আমিও তখন মানে ঘুমাইতে চলে গেছি বা কিছু, বাট আমার ঘুম ভাঙছে, এবং গেস ওয়াট ওই যে বোবা ধরলে যেরকম হয় ওই ধরনের একটা মানে প্রচন্ড ভয় আমার ঘুমিয়ে গেছে, মানে আমার দমটম বন্ধ হয়ে গেছিল আর কি, মানে যেটা হয় আর কি। ওঠার পর আমি উঠছি, ওঠার পর মানে পুরো ঘামটাম ছুটে গেছে, মানে বেশ ভয় পেয়েছি আর কি আমি সোজা কথা। তো তখন আমি যখন ভয় পেয়েছি আমি তখন মানে ফার্স্টে তো কিছুক্ষণ লাগছে যে আমার একটু নর্মাল হতে যাচ্ছে, ঠিক আছে আমি নর্মাল হওয়ার পরে আমার মনে হচ্ছে যে আচ্ছা ঠিক আছে ভয় পেয়েছি এটা কিছু না, এটা বোবা ধরছিল যে জিনিসটা হয় হয়তো বা ওই যে খিচুড়ি চিচুড়ি খাইছিলাম মানে অনেক কিছু হয়তো বা বদ হয়েছে, মানে অনেক সময় এইসব কারণে
শরীর খারাপ থাকবে
বুকে গ্যাস্টাস ফর্মগুলো প্রেশার দিলে তখন এই টাইপের খারাপ লাগে আর কি। সুইটা বসে আছে কোনো অসুবিধা নেই, কিছুই নেই, এবং স্টোরিটা তারপরে খুব ধুম করে শেষ হয় আর কি। আমাদের ওই রাতে কিছু হয় নাই, তো ওই রাতে যখন কিছু হয় নাই আমরা মানে ফ্লপ মারতে দিয়েছি যে আচ্ছা ঠিক আছে এটা আসলে কিছু না, কিছু হবে না, বাট এই লাস্ট রাতটাতে আমাদের একটু ইয়ে লাগছিল। এই করতে করতে হঠাৎ করে সাকিব হঠাৎ করে একটা জিনিস বলল যে শুন ভাই আমরা তো এখানে সবকিছু সেট করছি, এইটাই করছি, আমরা তো এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড দিয়ে তো আমি আগের দিনও টেস্ট করছি, আমরা কিন্তু এই জিনিসটা আজকে করিনি, যেহেতু আজকে রাতে প্রবলেম হয়েছিল আমরা কিন্তু আজকে করিনি। আমি তখন বললাম হ্যাঁ এটা আমাদের ভুল ছিল, বিকজ আমরা এভরি নাইট এক জায়গায় যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড রিডার দিয়ে আমরা ইয়ে করি যে ম্যাগনেটিক ফিল্ড ঠিক আছে নাকি, সেটা আমরা করিনি, বিকজ সকালকে রাতে করতে গিয়ে বিকজ ক্যামেরা ট্যামেরা তো সব আগের মতনই সেট করা, নতুন করে তো কিছু করিনি
না,
বিকজ কোনো আওয়াজও হয়নি, কোনো কিছু ফিলও করিনি, সব করাও হয়নি। সাথে সাথে বললাম যে না আমরা আর একটা রাত থাকবো, এবার হাতে বাইর করতে হবে। সেকেন্ড রাত আমরা যে থাকবো ওই ট্রাস্টমি ওই যে ওই দিনটা যে গেল এই দিনের মধ্যে আমরা সবই বুঝতেছি আমাদের শরীর ভালো না, উই ফিলিং সিক, আমাদের কিছু একটা হয়েছে। হ্যাঁ এই লাস্ট রাত, লাস্ট রাতের কথা, আমরা বিছানায় শুয়েছি, বসছি, বসে আমরা গল্প করতেছি, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড রিডার আমরা নিয়ে অন করছি যে আমরা এখন রুমের মধ্যে করবো, আমরা রুমের সব কোনা কাঞ্চি মারলাম, কিছু নাই কিছু নাই কিছু নাই। আমরা এই একটা জাজিম বিছানো ছিল এক জায়গায়, হ্যাঁ এখন তো ওখানে জাজিম নেই, ওখানে একটা খাট আছে, আমরা খাটের নিচে ধরলাম, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড স্পাইক মারলো একটা। আচ্ছা ঠিক আছে খাটের নিচে স্পাইক মারলো, খাটের নিচে কিচ্ছু নাই, নিলেই আসে অন্য কোথাও আসে না, আমরা ধরতেই পারতেছি না যে প্রবলেমটা কোথায়, প্রবলেমটা কোথায়। খুব ধুম করে কিন্তু আমাদের এটা শেষ হয়, আমি ধুম করে শেষ করে দিব। সাথে সাথে মাথার মধ্যে একটা জিনিস কাজ করছে, আমি তখন জীবনে বললাম জীবন খাটে ধরো, খাটে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড লাফালাফি করতেছে,
মানে খাটের
বেড, প্রবলেম ইজ দ্য বেড,
জাজিম
জাজিম দ্য বেড, বিকজ আমরা যখন দুইবার আসছিলাম তখন জাজিম ছিল, বেড ছিল না, কোনো প্রবলেম হয় নাই।
ও
ধরতে পারছো ব্যাপারটা
কি হয়েছে? একদম একদম একদম,
সাথে সাথে ওই বেডের উপর কিন্তু জাজিম আগের জাজিমই, আমরা ফার্স্টে ওই জাজিম উঠেছি, আমরা তারপরে ওই ছেলেকে ডাকছি, ডেকে বসছি এই জাজিম কি কোথায় ছিল, বলে এই জাজিম তো জাজিমের জায়গাতেই ছিল, এটা আগের জাজিমটা। আমরা মনে চিন্তা করে দেখো খাট কোথা থেকে আসো, তো খাট তো আমাদের সিঁড়ির নিচে খুলে রাখা ছিল। আমি তখন বললাম তোমার কাজিন যখন অসুস্থ ছিল তখন খাট ছিল, বলে যে হ্যাঁ আমার তোমার দাদা এই খাটে মারা গেছে।
ও আচ্ছা,
গ্যাস ওয়ান জাজিম কেস না, খুবই ইন্টারেস্টিং জিনিস। আমরা ওই খাট কিনছি ওদের কাছ থেকে,
আচ্ছা
খাট আমরা ভাঙছি, খাটের পায়ে আসে না, পায়ের ভিতর ফাঁপা এবং ওখানে এক গাদা তাবিজ এবং কিছু আরবি লেখা যেগুলো কোনো সেসমিক আমরা করতে পারি নাই।
ব্ল্যাক ম্যাজিক,
ব্ল্যাক ম্যাজিক, আজকে যেসব নিয়ে কথা হচ্ছে নাকি পিওর ব্ল্যাক ম্যাজিক। খাটের চারটা পায়ের মধ্যে চার পায়ের ভিতরে ফাঁপা। আমরা তখন বললাম এই খাট কত বছর পুরনো, বলে এই খাট অনেকদিন ধরে আছে, বলে এই খাট কখনো সরানো হয়েছিল, কখনো সরানো হয় নাই, তোমার দাদা যখন মারা গেছিল তার আগে খাট সরছিল, না সরে নাই, কিছু হয়নি, খাট আগে জেগেছিল, কোনোদিন কখনো কারো কোনো প্রবলেম হয় নাই, কিন্তু এই জিনিস হয়েছে। আমরা এর আগে এরকম ঘটনা অনেক শুনেছি কিন্তু একবার চাক্ষুষ মানে জিনিসটা দেখা হয় নাই, যে
এটা প্রথম,
এটা প্রথম দেখেছি। এবং এর আগে আমাদের এরকম একটা কাহিনী ছিল যে একবার সেরকম প্রবলেম হয় তারপর শেষে তোষক কেটে তোষকের ভিতর থেকে বের করছে জিনিসপত্র, বাট তোষকটা অনেক পুরনো, আগে কখনো এটা ছিল না, এই তোষকের ভিতরে কেমনে
কেমনে কে ঢুকালো কিভাবে
কেমনে জিনিসটা ঢুকলো। আর সো আমি তোষক শুনে অভ্যস্ত, বাট আমি খাট সলিড খাট কাঠের খাটের পায়ের ভিতরে এইসব জিনিস আমি অভ্যস্ত না, এবং আমরা এটা পাইছি এবং সাথে সাথে আমরা ওটা ডিস্ট্রয় করছি, এবং ইনশাল্লাহ মানে ওই জিনিসগুলো কি করবো এটা বুঝতে পারতেছিলাম না। আমাদের এক্সপার্ট একজন আছে তার কাছে নিয়ে গেলাম, সে বলে যেগুলো পুঁতে ফেলতে হয় বা পুড়ে ফেলতে হয় এটা জিনিস করতে হয় এটা ব্যবসা করে। আমরা বললাম যে আমরা এগুলো কিছু করতেছি না ভাই, আপনি এটা যা করার করে ফেলেন, আমি এটা ডিস্ট্রয় করে ফেলতেছি, আপনার চিন্তা করেন না, ডিস্ট্রয় করা হয়েছে। এবং এরপরে ওই ছেলে অনেকবার ওই রুমের মধ্যে থাকছে, আল্লাহর রহমতে এখনো কোনো রকম প্রবলেম হয়নি, কোনো প্রবলেম নেই, সলভ করতে পারছি অ্যাকচুয়ালি প্রবলেমটা কি, মাশাল্লাহ মানে ওই
প্রচন্ড
হরিফাইং ছিল, মানে ঘামটাম ছুটেছেন মতো একটা অবস্থা ছিল, বুঝতে পারিনি। বাট ইন্টারেস্টিং ব্যাপার ছিল এইটাই যে আমরা এতদিন চারবার আমরা একবারের জন্য আমাদের মাথায় আসে নাই যে এই রুমের মধ্যে যে একটা জিনিস চেঞ্জ হয়ে যে ঢুকছে, এগুলো মাথায় আসতে ছিল না। মানে খুবই ইয়ে লাগছে
না এই ব্যাপারটা খুবই একদম, এবং এবং সত্যি হুট করেই শেষ হয়ে যায় জিনিসটা।
এবং আমরা যেমন যে এই কাগজ কাগজ পাইছি, তাবজ পাইছি, এবং পাথর পাইছি, পাথরও আমরা আগে কখনো এটা আমার সম্বন্ধে কোনো আইডিয়া নেই যে পাথর কেন,
পাথর কেন সেটাই,
কিছু পাথর পাইছি, পাথর সম্বন্ধে আমার তেমন কোনো আইডিয়া নেই। এটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার ছিল, পাথরটা কি
মানে ওই খাটের পায়ের মধ্যে থেকে
ওটার ভিতরেই পুঁতি টাইপের
মাথার নিচে বালিশের নিচে এক লোক রেগুলার তার বাসে বালিশের নিচে পাথর পেত এবং পাথর গুলোকে তার কাছে আছে এবং এগুলো কোথেকে আসছে কিভাবে আসছে না আসছে সে জানে না।
আরেকটা জিনিস ক্লিয়ার করা হয়নি, এটা খুব ইন্টারেস্টিং ছিল, আমরা খাটের পায়াটা ভাঙছি, মানে খাটটা যখন আমরা যা যা করার যা যা করছি করার পরে আমরা কিন্তু পুরো খাটে যতবার আমরা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড মারছি আমরা কিন্তু কিছু পাইনি, ইনফ্যাক্ট ওই জিনিসগুলোর মধ্যে কিন্তু কিছু নাই।
আচ্ছা,
খাটটাতে যখন আমরা ধরছি তখন কিন্তু আমরা পাইছি, খাট যখন আমরা ডিসঅ্যাসেম্বল করছি আবার খুলছি তারপরে কিন্তু আমরা কিছু পাইনি।
এটা খুব আজব, মানে ওই যে ওই যে তাবিজ তাবিজ গুলো বেরোলো ওর মধ্যে,
না ওর মধ্যে কোনো কিছু নাই, এটা খুব ইন্টারেস্টিং, এটা বলতে ভুলে
গেছিলাম, আরো ভয়াবহ জিনিস
এটা বুঝে। বাট ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আমি এরকম একজন মানুষকে চিনি যার কিনা যে একদিন আমার বাসায় আসছে, বাসায় আসে আমার বাসায় বসছে, আমি তার এই আমাদের গোস্ট স্ট্যান্ডিং ইকুইপমেন্ট দেখায় ফাইজামি করতেছি, সে উনি ফাইজামি করতে করতে হঠাৎ করে রিয়েলাইজ করলাম ওর বাম হাঁটুতে ইয়ে হচ্ছে, স্পাইক মারছে। আমি বললাম কি ব্যাপার তোমার, এটা আমি তো জানি না, আমি দেই ও দেয় করতে করতে এবং বাম হাঁটুতে মারছে, এবং প্রত্যেকবার আমি বললাম তুই হাইটেই সেরে উড়ে বসো, সেরে বসে বাম হাঁটুতে মারছে। তো এটা আমাদের কাছে, এটা কখন কিসের জন্য করে আমরা এটা জানি না, বাট এটা একটা জাস্ট অ্যান আইডিয়া যে যখন রুমের মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হয় তখন অনেক কিছু হতে পারে সাইন্টিফিক।
বাট এটা মিলেছে এবার, এবার সেটা মিলেছে এবং খাটটা ভেঙে তো আলটিমেটলি কোনো মানে কিছু
তখন আমি কিছু পাইনি। সো এটা হতে পারে যে এই তাবিজ এইসবের জন্যে বিল্ড আপের স্পিড বলি বা যাই বলি খারাপটা কিছু ওখানে তখন ছিল, ঠিক যখন আমরা জিনিসটা ডিস্ট্রয় করছি তখন এটা চলে গেছে, এই কারণে হয়তো আমরা রিডারে কিছু আসে নাই, এটা হতেই পারে। সো আমাদের কাছে ক্লিয়ার না।
শুনছেন সব সময় রেডিও ফুটকে চলছে ভূত এফএম এবং আমি রাস্তা আছি সাথে আমাদের এবং আমার সাথে রয়েছেন আপনারা সবাই। তো ঈদ স্পেশাল একটা শো ছিল এবং যেখানে আমরা 2011 এর ঘটনা পড়লাম, আমি জানি যে আপনাদের অনেক 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 ভালো লেগেছে এবং আপনি যদি একটু কম্পেয়ার করেন তাহলে দেখবেন যে সেই সময়ের ঘটনা এই সময়ের ঘটনা কোনো ঘটনাই খারাপ নয়, এক একটা ঘটনা এক এক রকম হয়ে থাকে এবং একটা সময় এক একটা সময়ের কথা বলে। তো আমরা অনেকক্ষণ ধরে অনেক কিছু শুনলাম, আমাদের মানে সামনের এপিসোডটি হয়তো এরকম স্পেশাল করা যাবে না, সেই এপিসোডের জন্য আপনাদের ঘটনা প্রয়োজন, সেই জন্য আপনারা অবশ্যই ঘটনা পাঠাবেন। আমাদের ঘটনা পাঠানোর অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm phwtfm@radioforti.fm। আপনারা যে যেখানে আছেন যেভাবে আছেন, ঘরে যা ফেরার পথ, ঘর থেকে আসার পথ, সব কিছু আপনাদের নিরাপদ হোক এবং আপনারা সবাই পরিবার পরিজন নিয়ে ভালো থাকুন এবং ঈদের দিনের মতোই প্রতিটা দিন অনেক 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 বেশি সুন্দর হোক, কাছের মানুষ ঘেরা হোক এবং অনেক 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 ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে এবং ভূত এফএমের সঙ্গে থাকুন, ভূত এফএম শুনুন। আবারও কথা হবে আগামী সপ্তাহে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনে থাকুন, মোস্ট ইম্পর্ট্যান্টলি ফুর্তি থাকুন এবং অবশ্যই অবশ্যই জানাবেন আজকে এই স্পেশাল এপিসোডটি কেমন লেগেছে। টাটা।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামীণফোন।